This track was downloaded from FusionBD.com.
What? শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন,
সামনে সঙ্গে আছি ব্রতী।
আসুন ছেলে মিছে রেডিও এফএম 90.2 অসম্ভব রহস্যে ঘেরা এই রাতে কুয়াশা কতটা ঘনীভূত হয়েছে সেটা জানবার জন্য বন্ধুদের ফেসবুকে ফেসবুকে লিখেছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, একটু একটু করে কুয়াশা জমছে চারপাশে, এই কুয়াশা আরো ঘনীভূত হবে ঠিক রাত 11টার খবরের পর। কি আছে কুয়াশার আড়ালে জানতে হলে কান পাতুন এবিসি রেডিও 90.2। জানি অনেক বন্ধু ব্রতী কান পেতে আছে এই মুহূর্তে, অনেকে লিখেও পাঠিয়েছে। আজকে গতবার আমরা আমরা বলেছিলাম কখন যে কুয়াশার রহস্য উন্মোচন করা শুরু করবো সেটা আমরা কখনোই বন্ধুদের জানতে দেবো না। তো আজকেও
কুয়াশা,
হ্যাঁ সেটাও একটা কুয়াশা। বেশ কিছুক্ষণ আগেই লিখেছে আমরা আসবার আগেই, যারা অপেক্ষা করে আছে বহুক্ষণ থেকে, যে আপু কুয়াশার ইমেলটা একটু রিপ্লাই করে দাও আমাকে। রিপ্লাই করে না মানে বলে দিতে, তুমি লিখেছো রিপ্লাই কিন্তু জানিয়ে দিচ্ছে।
হ্যাঁ জানিয়ে দিচ্ছি, কুয়াশা KUASHA FM8920@gmail.com
এটা লিখে পাঠিয়েছে জাকির ইসলাম। আর রাশিদুল ইসলাম লিখেছেন, আপু আমরা ফুল কাজিন সার্কেল কুয়াশা শোনার জন্য রেডি হচ্ছি, ভেরি গুড। আর মোহাম্মদ মোজাম্মেল লিখেছেন, হাই আপু কুয়াশা ইজ ভেরি নাইস, কুয়াশার টাইমকে না টিমকে হবে, তুমি লিখেছে টাইম, তার মানে যে টাইম নিয়ে বোধহয় কোনো সমস্যা হচ্ছে। অনেক অনেক থ্যাংকস জানিয়েছে, অনেক ধন্যবাদ তোমাকেও। শাহিন চৌধুরী লিখেছে, ইয়েস আই এম ওয়েটিং, কিন্তু মাঝে মাঝে একটু বেশি ন্যাকামো মনে হয়, খেয়াল রাখবেন অনুষ্ঠানটা বেশি সুন্দর করতে গিয়ে যেন অনুষ্ঠানটা অসুন্দর না হয়ে যায়। ন্যাকামো তো কোনো করার কোনো সুযোগই নেই ব্রতীর আর আমার, কারণ আমরা যথেষ্ট সিরিয়াস থেকে, সুযোগ কোথায়। হ্যাঁ তবে রহস্যের মধ্যে কিছু কিছু আমরা তো অভিনয় অংশ দেখাই, তো সেখানে তো একটা মানুষের জীবনে তো অনেকগুলো অংশ, তাদের জীবনে রহস্য আছে বলে বা কোনো একটা হত্যাকাণ্ড ঘটে গেছে বলে বা কোনো ভৌতিক পরিবেশের মধ্যে আছে বলে তাদের মধ্যে রসবোধ থাকবে না বা ভালোবাসা প্রেমের সম্পর্ক থাকবে না, তা তো আর হয় না।
আর আরেকটা ব্যাপার হচ্ছে এক একজন মানুষ এক এক রকম, সেটা হয়তো যেটাকে আপনার ন্যাকামো মনে হচ্ছে সেটা হয়তো তার স্টাইল। আমাদের কুয়াশায় যেসব চরিত্র,
নাটক নাটকের মধ্যে তো বিভিন্ন রকমের চরিত্র থাকে, সেটাকে সেভাবেই দেখতে হবে। আর লিখেছেন সাইফুল্লাহ রবিন, আপু জানি ভালো আছো, ব্রতী আপু কেমন আছে, আমার পাশেই আছে, আশা করি ভালো আছে। হ্যাঁ সে আগে লিখে পাচ্ছে, সে আশা করি তুমি ভালোই আছো। আর কুয়াশা ইজ মাই বেস্ট প্রোগ্রাম এক্সক্লুসিভ অনলি অন এবিসি রেডিও, এক্স্যাক্টলি। প্রিন্স জুনায়েদ লিখেছে, ওয়েটিং ওয়েটিং এ আছি, কুয়াশা কুয়াশা কুয়াশা। আর লিখেছে অর্ণব খান, ওয়েটিং ফর কুয়াশা। বশিউর রহমান সুমন লিখেছে, আজ কুয়াশা ভালো হবে তো, কুয়াশা কোনদিন খারাপ হয়েছে। আর মোহাম্মদ ইমরান লিখেছে, চারদিকে কুয়াশার ঘনঘটা দেখতে পাচ্ছি। রিয়েল স্টপ লিখেছে, ফার্স্ট লাভ আল্লাহ, সেকেন্ড লাভ যাদের কারণে পৃথিবী চাষা, থার্ড আমার বউ, আর ফোর্থ লাভ হচ্ছে কুয়াশা।
ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
যেমন আজকে কিন্তু আমরা জিজ্ঞেস করিনি বন্ধুরা, আজকে শো এর প্রমো শুনে আজকের ঘটনা সম্পর্কে কে কি অনুমান করছে।
হ্যাঁ এই একটা সুযোগ আছে, বেশ কিছুটা সময় আমাদের হাতে আছে, এই ফাঁকে জানিয়ে দাও, কারণ আমরা কিছুক্ষণ পরে আজকের গল্পে চলে যাবো। আজকে যে প্রমোটা আমরা শুনেছি সেটা আমরা আরেকবার শুনি, চট করে শুনে আসি, তারপর তোমরা জানাতে থাকো তোমাদের কি মনে হচ্ছে বা কি মনে হয় বা কি হতে পারে আজকের কুয়াশায়, কি থাকতে পারে কুয়াশার রহস্যের আড়ালে।
আর লিখে পাঠানোর ঠিকানা হচ্ছে যে কোনো মুঠোফোন থেকে 8920 নাম্বারে, অনলাইনে যারা শুনছেন তারা এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে লিখতে পারেন। ফেসবুকে এবিসি রেডিও FM 90.2 ফেসবুক পেজ এবং আর জে শারমিনের পেজ, আর জে SHARMEEN, এই হচ্ছে অনেকগুলো লেখার ঠিকানা। ঝটপট আপনাদের অনুমান এবং সেই সঙ্গে আমাদের কথাবার্তা, সঙ্গে থাকুন,
ফিরে আসছি ভ্রমণ পর। কি আছে আজকে কুয়াশার আড়ালে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমরা যেটা শুনলাম প্রমোদের প্রতি, তোমার কি মনে হচ্ছে বলো তো?
আমার যেটা মনে হচ্ছে আজকের ঘটনায় কোনো একটা কনফিউশন আছে কোন পরিবারের সন্তানকে নিয়ে, এবং তারপর আর কি আছে সেটা বলতে পারছি।
এটা সন্তানের কথা বলা হচ্ছিল সেখানে, যাই জানি না, দেখা যাক। নাফিস শাহরিয়া চৌধুরী রেখেছে আপু কুয়াশা, গ্রেট প্রোগ্রাম শারমিন ব্রতিক, আর ব্রতি কুয়াশা ক্রিয়েট করেছে ফ্যান্টাস্টিক, আর এটা লিখেছে এমডি আনিস সুমন, আর নাফিস শাহরিয়া চৌধুরী লিখেছে কুয়াশা গ্রেট প্রোগ্রাম। জান্নাতে ইবলিশ লিখেছে আজকের রহস্যটা কি নিয়ে হবে সেটা জিজ্ঞেস করবো না, নতুন স্ট্যাটাস দাও। স্ট্যাটাস এই মাত্র স্ট্যাটাস দিতে হবে না, বলে দিল ব্রতি এখানে লিখলেই আমি পড়তে পারবো, আমি পড়ছি এখান থেকেই। নিয়াজ লিখেছে এটা কতটুকু সত্যি, আই এম কনফিউজ, আগে পুরোটা শুনে নাও তারপরে কতটুকু সত্যি মিথ্যা সেটা তো অনেক পরের বিষয়। শাহেদ আহমেদ লিখেছে শারমিন আপু ইয়ার প্রেজেন্টেশন ইজ অলওয়েজ রকিং, থ্যাংক ইউ। আর রিয়েল স্টর্ম লিখেছে আপু তোমাকে বসুন্ধরা সিটিতে দেখলাম, আমি একটু ঝামেলায় পড়েছিলাম গতকালকে, বসুন্ধরা সিটিতে না সেটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, রেডিওতে শোনা কি শুনে কি চেনা, তারপরে আমি চিন্তা করবি না ফেসবুক সেটা আরেকটা মানে একটু বিড়ম্বনার মধ্যেই পড়া গেছিল গতকালকে। এনিওয়েজ আর যদি দেখো কখনো না চেনার ভান করো তাহলে সেটা আমার মনে বেটার হবে। আচ্ছা মেঘে ঢাকা কালো রাত লিখেছে আজকে ঘটনা কয়টা বলবেন, আজকে একটাই ঘটনা বলবো তবে মাঝে মাঝে বোরাস থাকবে। আজকের ধান খেতে চান লিখেছে আজকের গল্পটা একটা গার্লকে প্রেগনেন্ট করে অস্বীকার করে করার করুন কাহিনী নিয়ে হবে, শোনো দেখো কি হয়। একটা ধারণা পাওয়া গেল, তুমি একটা ধারণা লিখেছো, অন্য একটা অন্য বন্ধু কি বলছে। রিফাত রহমান লিখেছেন আপু আশা করি আগের এপিসোডের মতো আজকের এপিসোডটাও জমে উঠবে, হোপ ফর দ্য বেস্ট, ওকে হোপ ফর দ্য বেস্ট। এখন একটু প্রতি তুমি 8920 তে যারা পাঠিয়েছে মানে মোবাইলের মাধ্যমে সেটা একটা প্রশ্ন,
প্রচুর বন্ধু তাদের অনেক অনেক রকমের কথা, এবং সবচেয়ে বড় কথা কুয়াশা শোনার জন্য বসে আছে, এবং আজকের গল্পটা ভৌতিক হবে বলে মনে হচ্ছে, গাজীপুর থেকে বলছে নাসু ইসমাইল সেলিম জাহাঙ্গীর, অনেকেই একসাথে শুনছে আমাদের, লিখেছে আমাদেরকে নোবেল, আর অনেকেই কি বলছে ভয়ঙ্কর হতে পারে আজকে, জিশাদ বলছে সে একদম প্রিপেয়ার্ড আজকে ভয় পাওয়ার জন্য লিখেছে। আজকে প্রথম আমাদেরকে মনমোহনা জানতে চায় আজকের আয়োজনটা কেমন, এবং জানাচ্ছে আমাদেরকে অল দ্য বেস্ট, ধন্যবাদ। ওমর ফারুক শাহিন লিখেছে বাড্ডা থেকে আজকের কুয়াশা অনেক সুন্দর হবে, অনেক ভয়ঙ্কর ইন্টারেস্টেড হবে, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, প্রেডিকশন কোনো নেই এখানে,
প্রেডিকশন আমার এখানে আছে প্রচুর, আমি একে একে একটা দুটো তো বললাম। আর অর্ণব খান লিখেছে চারদিকে কুয়াশা জমেছে অনেক, আসলে আজকে কিন্তু কুয়াশা খুব বেশি ঘনীভূত হয়েছে, যে কারণে শুরুতেই লিখেছে একটু করে জমছে কুয়াশা, রাত 11:30 পর আস্তে আস্তে কুয়াশার অন্তরালে অন্তরাল থেকে বের হয়ে আসবে আসল রহস্যটা কি। সাউথ ইস্টটা লিখেছে আজকের শোটা অনেক জোস হবে মনে হচ্ছে, আমি অবশ্যই শুনবো। প্রিন্স জুনায়েদ লিখেছে আমার লাইফের বেস্ট প্রোগ্রাম হচ্ছে কুয়াশা, বেশ কয়েকবার পাঠিয়েছে বোধহয় একই এসএমএস বারবার চলে এসছে মনে হচ্ছে। রকিবুল ইসলাম আকাশ লিখেছে আই লাভ ইউ সো মাচ শারমিন আপু, আমি প্রতি শনি ও সোমবারে তোমার শোর জন্য অপেক্ষা করি, অনেক ধন্যবাদ আকাশ। সাদাব খান লিখেছে আজকের স্টোরিটা চরম হবে, রিয়েল স্টম ব্রতিকে লিখেছে ব্রতি আপুর একটা পিকচার আপলোড দিয়ে দিও, অবশ্যই দিয়ে দিব আমি আমার ফ্রেন্ড পেজ, আজকেই দিয়ে দিব।
আচ্ছা রুমি বলছে মাদারীপুর থেকে তার ধারণা নিজের সন্তান নিজেই মেরে ফেলেছে এরকম কোন একটা ঘটনা, আর
এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে কিছুদিন আগে, পত্রিকায় একটা মাকে গ্রেফতার করা হয়েছে তার ছেলেকে খুন করবার কারণে, যদিও সেটা রহস্য পরে আর জানা যায়নি, এরকম অনেক কাহিনী কিন্তু এই কুয়াশার মধ্যে থেকে চট করে আমার মনে পড়ে যায় বন্ধুদের প্রশ্নের কারণে, যে একটা পরকীয়া প্রেমের কারণে তার নিজের সন্তানকে সে মা হত্যা করেছে, সে নিজে হাতে হত্যা করেনি কিন্তু তার সহযোগী ছিল, তার বাচ্চাটাকে সহযোগী বলবো না, তার প্রেমিক।
আচ্ছা শারমিন আমাদের আরেক বন্ধুর প্রশ্ন হচ্ছে কুয়াশার নামটা কে রেখেছে,
কুয়াশার নামটা রেখেছে আমাদের স্টেশনের হেড সানাউল্লাহ লাভদমদের লাভ হয়ে তিনি রেখেছেন কুয়াশার নামটা।
আচ্ছা আদম লিখেছে উত্তরা থেকে এটা কি কোনো বিবাহ পরবর্তী স্ক্যান্ডাল, যেটা কোনো মার্ডার তারপরে কোনো মার্ডার হয় এরকম কিছু?
আচ্ছা হতে পারে, কিন্তু আমরা তো এটা তোমাদের প্রেডিকশন যদি বলো, কিন্তু কোয়েশ্চেন না, কিন্তু তুমি আমাদেরকে প্রশ্ন করবে না, তোমাদের কি মনে হচ্ছে সেটা শুধু লিখে পাঠাবে। কোয়েশ্চেন করলে তো আমাকে উত্তর দিতে হবে, তখন আমি কি বলবো? আমি তো এখন বলবো না, আমি যদি বলে দিই তাহলে তো কোয়েশ্চনটা শুনে কোনো লাভ নেই, এত অপেক্ষার পরে তো কোনো লাভ
হবে। আমরা অন্য একটা কথা বলে দিতে পারি শারমিন, বন্ধ থাকা সিম চালু করার জন্য এয়ারটেল দিচ্ছে দারুণ এক অফার। তোমার বন্ধ থাকা সিমটি চালু করে 19 টাকা রিচার্জ করলে পাচ্ছ মাত্র 5 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো এয়ারটেল নাম্বারে কথা বলার সুবিধা, এবং সেই সঙ্গে 500% বোনাস।
চমৎকার একটা রহস্যের উদ্ঘাটন হয়ে গেল এই মুহূর্তে। ধন্যবাদ ব্রতি এবং ধন্যবাদ এয়ারটেলকে।
সঙ্গে আছে অনেক বন্ধু এবং তাদের প্রেডিকশন এই সব। আচ্ছা আমরা এবিসি রেডিওর ফেসবুক পেজ থেকে মনে হয় একটু দেখতে পারি,
এবং অনলাইনে বসে যারা শুনছে বাইরে থেকে তারও লিখে পাঠিয়েছে। আজকে আমাকে খুব দূর দেশ থেকে শাহিন খান, তিনি সুইডেন থাকেন, তিনি একজন আর্টিস্ট চিত্রশিল্পী, তিনি লিখে পাঠিয়েছেন, অনেক প্রশংসা করেছেন। তিনি এই মুহূর্তে শুনছেন, তিনি বলেছেন তিনি কখনো আমার কোনো আয়োজন মিস করে না, আমার না আমাদের এবিসিতে স্পেশালি হ্যালো এখানে কথা যাহা বলিব সত্য বলিব, প্রেম রোগ এবং কুয়াশার কথা মেনশন করেছেন, এবং তিনি যেহেতু চিত্রশিল্পী তিনি আগে কখন ফ্যান পেজ দেখেননি, তিনি মনে মনে আমার একটি ছবি এঁকেছেন এবং তিনি আমার ছবি দেখে তিনি লিখে পাঠিয়েছেন যে 90% মিল আছে আমার ব্যক্তিত্ব, আমার কথা বলার সঙ্গে তিনি যেমনটি ভেবেছেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ শাহিন খান, আপনি যদি শুনে থাকেন, আপনার লেখা অত্যন্ত চমৎকার, আমার প্রশংসা করেছেন বলে বলবো না, আপনি যে এবিসির নিয়মিত ভক্ত এবং এবিসির সবগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং আপনার ভালো লাগে, এত দূর থেকে বসে আপনি অপেক্ষা করেন, সেটাই আমাদের অনেক বড় প্রাপ্তি।
আমার একটা মনে হয় যে উনি মনে মনে যে ছবিটা এঁকেছেন সেটা যদি রং তুলিতে এঁকে ফেলে আমাদেরকে পাঠিয়ে,
আমি একটু হিন্ট দিয়েছি সেরকম যে সেটা যদি সে করতে পারে, যেহেতু আমার খুব দুর্বলতা ছিল এবং ছোটবেলার স্বপ্ন ছিল আমি বড় হয়ে চিত্রশিল্পী হবে, সেটা লিখে। যাই হোক, আমরা রহস্য চলে যাই, এইসব গল্প অন্য সময় করা যাবে।
পাভেল বলছে তার ধারণা আছে কুয়াশা মৃত্যুর পরে আত্মা নিয়ে কোন একটা ঘটনা বলা হবে।
আচ্ছা পাভেল তোমার তো জানলাম আমরা।
মুনতাসির আহমেদ দীপু টিকাতুলি থেকে, কোন নারী তার হাজবেন্ড কে ভূত সেজে ভয় দেখাবে,
কিন্তু খুবই ভালো কথা।
মেহেদী লিখেছে ওয়ারি থেকে আমাদের প্রত্যেকটা এপিসোড দেখে।
ফুয়াদ খান বাপি লেগেছে আপু তাড়াতাড়ি শুরু করে, আর অপেক্ষা করতে পারছি না, তো একটু অপেক্ষা তো করতেই হবে। নাতাই শেয়ারিয়া চৌধুরী লেগেছে কুয়াশার জন্য পুরো উইক ওয়েট করে থাকি, কুয়াশার মতো অনুষ্ঠান প্রচার করার জন্য এবিসি রেডিও টিমকে অনেক অনেক ধন্যবাদ। আসলে পুরো টিমেরই ধন্যবাদ পাওয়া উচিত, কারণ এটা একার কাজ না, এটা সবার মানে সবার সমন্বয়ে এই কাজটি করা সম্ভব, আদারওয়াইজ ইটস ইম্পসিবল, ইটস এ ভেরি টাফ জব, একার পক্ষে কখনোই সম্ভব না, টিম ওয়ার্ক।
জিওন আদি তার ধারণা আজকের ঘটনাটা প্রেম ভালোবাসা সম্পর্কিত। তারপর লিখেছে বকুল মিয়া, আর আবু সুফিয়ানের ধারণা আছে ঘটনাটা নারী নির্যাতন বিষয়ক কিছু, একই কথা বলেছে আর একজন। আর মোহাম্মদ আলমগীর হোসেন ইচ্ছা বলছে আজকে কুয়াশা অবশ্যই অনেক ভালো জমবে, কারণ তার প্রমোটার শুনে অনেক পছন্দ হয়েছে। আর নারী নির্যাতনের কথা আবারও বলছে মোহাম্মদ আলমগীর হোসেন ইচ্ছা,
ভালোবাসার পর ধোকা নিয়ে হবে। আচ্ছা আর সুজয় ঘোষ লিখেছে আই লাভ দিস প্রোগ্রাম, আর খালেদ মাহমুদ শান্ত লিখেছে কুয়াশার চাদরে অন্য সব প্রোগ্রাম ঢাকা পড়ে গেছে। সব প্রোগ্রাম ঢাকা পড়ে গেছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে কুয়াশা একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, আমার মনে হয় অন্য কোনো FM রেডিওতে এ ধরনের অনুষ্ঠান হয় না, এটুকু আমি বলতে পারি। মোহাম্মদ স্কাই লিখেছে আপু পেট প্যাট প্যাট করা বন্ধ করে তাড়াতাড়ি, না আজকে একটু প্যাট প্যাট শুনতে হবে আমাদের, কারণ বন্ধুরা কি প্রেডিকশন করছে সেটা জানতে হবে, তারপর আমরা আয়োজনে যাবো, এবং যখন যাবো তুমি তখন বলবে আপু এতক্ষণ যেটা বলেছিলাম সেটা রং, কারণ এরকম SMS প্রতিবারই তুমি লিখে থাকো,
কেন SMS পড়া হয়নি।
মোহাম্মদ মোজাম্মেল আকা লিখেছে আকাশ সরি আজকের গত ঘটনাটা মনে হয় খুব নাইস এবং অসম হবে আপু, কুয়াশার সাউন্ডটা শোনালে আমার না খুব ভয় হয় আপু, আই লাইক ইউ অ্যান্ড কুয়াশা, অনেক ধন্যবাদ। দুটো একটু পড়ো,
মোহাম্মদ আনিকের প্রশ্ন আমাদের আজকের গল্পটা ভূতের হবে কিনা, আচ্ছা প্রশ্ন উত্তর দেবো না। আর লিখেছে আমাদেরকে রাজু,
হতেও পারে হতে নাও পারে এটাই বলতে পারি আমি শুধু,
তারও ধারণা ভৌতিক কোন ঘটনা আজকে। লিখেছে আমাদেরকে মিষ্টি, আমাদের দ্বিতীয় দিন শুনছে এবং ভীষণ ভালো লাগে তার এই আয়োজনটা, আশা করছি সামনের দিনগুলোতে সঙ্গে থাকবে।
আর রিয়াস্টাম লিখেছে লাভ কইরা ধোকা পরে আত্মহত্যা, এটা হতে তার ধারণা।
শারমিন একটা অফ টপিক এর রেসোনেন্স বাট মনে হচ্ছে একটু রায়হান রূপছে, কি অদ্ভুত কুয়াশা। তার গার্লফ্রেন্ড এর নাম হচ্ছে শারমিন আলম ব্রতি,
বাহ চমৎকার। আর কুয়াশা টুয়াশা নেই আশেপাশে কোনো
হতে পারে, মানে তোমার
তোমার নাম, ওর নাম কি রায়হান কুয়াশা হলে ভালো,
না বিয়েতে কি করে বাচ্চার নাম কুয়াশা।
আর সারা খান মজলিশ লিখেছেন আজকের স্টোরিটা মনে হয় অনেক ভয়, আর মার্ডার হতে পারে এটা আজকে লিখেছে। সব প্রেডিকশন সবাই প্রেডিক্ট করছে, প্রেডিক্ট করতে থাকো, আমাদের লিখতে থাকো, যতক্ষণ আয়োজন শুরু পুরো আমার গল্পে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছি, কিন্তু গল্প শুরু হয়ে গেলে কিন্তু আর SMS পড়ার কোনো সুযোগ হবে না। আর অসম হবে আপু, তবে ভীষণ ভালো লাগছে, লিখেছে আসিফ আজলান। আর অর্ণব খান আবার লিখেছে মনে হচ্ছে আজকে কোনো মেয়েকে প্রেগনেন্ট করে তাকে অস্বীকার করে তাকে মেরে ফেলা হবে, এটা হচ্ছে তার প্রেডিকশন।
আর মিলনের প্রেডিকশন হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কিত কোনো ঘটনা। লিখেছে আমাদেরকে সিয়াম আড়াই হাজার থেকে, আশফাক বলছে আজকের গল্প কি হবে।
আর মাহতাবদি মাহতাবলি মুন্না লিখেছে, মুন্না অপেক্ষা করছে এবং তার মনে হচ্ছে আজকের কাহিনীটা চরম হবে। রকিবুল আলম আকাশ লিখেছে প্লিজ আমার কমেন্টসটা পড়ো প্লিজ প্লিজ, অনেকগুলো আকাশ আছে, এখন কার্ডটা যে পড়েছি যেটা মনে নেই তবে এই তোমারটাই মাত্র পড়া হয়ে গেল। রিমিক্স বিডি লিখেছে আপু আজ আমি ফার্স্ট শুনছি তোমার প্রোগ্রাম, অনেক ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম এবিসি রেডিও 89.2। আসাদুর রহমান রাজীব লিখেছেন আই এম ওয়েটিং সিন্স মর্নিং শারমিন, আপনি প্লিজ স্টার্ট সুন, ব্রাদার একটু অপেক্ষা করতে হবে, অনেকের প্রেডিকশন জানতে চেয়েছি তাদের প্রেডিকশন গুলো কি, ইভেন তুমি তোমার প্রেডিকশন পাঠাতে পারো কোনো অসুবিধা নেই।
তপু লিখেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে, ওয়াইফ কে সন্দেহ করে হাজবেন্ড তাদের বেবিকে অস্বীকার করবে আজকের গল্পে। লিখেছে আমাদেরকে, আচ্ছা নাসিমের একটা প্রশ্ন আছে, ঈদের জন্য কুয়াশা কি কোনো স্পেশাল এপিসোড করা হবে কিনা।
হবে, অপেক্ষা থাকতে হবে, কিন্তু কুয়াশা আছে ঈদের জন্য তো অবশ্যই আছে, এবং ঈদের আমাদের যেসব রাতের আয়োজন গুলো হয় সেগুলো সবই স্পেশাল হবে, সুতরাং কোনোটাই মিস করা যাবে না। আর এটাকে মশিউর রহমান সুমন লিখেছে নো আইডিয়া, সে কোনো কিছু প্রেডিক্ট করতে পারছে না, সেটা সে জানিয়েছে, অনেক ধন্যবাদ, সেটাও জানানো যেতে পারে। জাহিদ হাসান অন্তু লিখেছে এত কথা বলছো কেন, এত কথা বলছি না, এত কথা জানতে চাচ্ছি তোমাদের প্রেডিকশন সম্পর্কে, অস্থির হয়ে যাচ্ছে সব শোনার জন্য। আর নাসিফ শেজান লিখেছে আপু তাড়াতাড়ি শুরু করো, ওয়েট করতে পারছি না, কিন্তু তোমরাই আবার অভিযোগ করো যদি আমরা SMS না পড়ি, সুতরাং আমরা আগে ভাগে SMS গুলো পড়িয়ে নিচ্ছি যাতে পরে গল্পের মাঝখানে কোনো ইন্টারাকশন না হয়। মোহাম্মদ মোজাম্মেল লিখেছেন আজকের ঘটনাটা খুব ভয়ানক হবে মনে হয়। পারভেজ হাসান লিখেছে আজকের ঘটনাটা বউকে নির্যাতন করা,
নারী নির্যাতনটা অনেকে প্রেডিক্ট করছে, যেমন হাবিবুল্লাহ হাবিব তাই বলেছেন, একই কথা বলেছেন শুভ রাজ, এবং কোন মেয়ে তার প্রথম স্বামী তাকে মেরে ফেলেছে এবং নতুন বিয়ে করেছে।
ফুয়াদ খান বাপি লিখেছে আপু আমার নাম বলো না কেন, আমি মাত্র তোমার SMS টি পেয়েছি, বা সরি মানে ফেসবুকে তুমি যে কমেন্ট দিয়েছো সেটা পেয়েছি, আমি আগে পাইনি তাই পড়িনি। আনিস সুমন, মোহাম্মদ আনিস সুমন লিখেছে শ্রামিন আর বতি ক্রিয়েট কুয়াশা ফ্যান্টাস্টিক, এটা একটু আগেও বোধ হয় এসেছি আরেকবার।
আমরা কুয়াশা তৈরি করা,
ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড লিখেছে কিছু বুঝি নাই শুধু ভয় পাচ্ছি, আর
এই ভয়।
রাজু এম রাজু চিটাগং থেকে লিখেছে কি আপু আপনি আমার কমেন্ট পড়বেন না, এই যে পড়লাম। আর অমিত চৌধুরী লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট। আর সোডা খান নাকি সোডা খান লিখেছেন কিছু না কিছু তো হবেই, তা তো বটেই,
কুয়াশা কিছু না কিছু সবসময় হয়।
লিখেছে ধোকা অ্যান্ড হ্যালুসিনেশন এর আর রিভেঞ্জ, আমি বুঝলাম না ঠিক কথাটা।
সফিক লিখেছে গঙ্গানগর থেকে, তার ধারণা কুয়াশার অঞ্চলে আজ থাকবে কোনো কাপুরুষে নোংরামি এবং অস্বীকৃতি, সুন্দর করে বলেছে। আরিফ লিখেছে তার ধারণা আজকে খুব ভালো হবে, অবশ্যই সবসময় তো ভালো হয় তাই না?
কিভাবে জানি না, তবে রাতে হয়তো বাতি জ্বালিয়ে ঘুমোতে হতে পারে, একটু বলতে পারি আমি। অন্তত আমি অন্তত কুয়াশার দিন খুব সাহস করে এখানে অনেক বড় বড় কথা বলে যাই, তারপর বাড়ি গিয়ে আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই। তারপরে ঘুম তো আর হয় না, ওই সেহরির পরে কোনোরকম চোখ বন্ধ একটু যখন আলো ফোটে তখন আমার মনে নাও আই এম সেফ, এখন আর কেউ রুমে ঢুকবে না, কেউ আসবে না, কোথাও কোনো ছায়া দেখবো না। আমি সবাইকে বলি ভূত বলে কিছু নেই, ভয় বলে সবই মনে, কিন্তু এই একটা রেশ কিন্তু থেকেই যায়,
সেটা মনে থাকে না।
হ্যাঁ, ভয় পাশে মনে থাকে না, খুব মনকে নানা রকম কিছু দিয়ে প্রবোধ দেই, নানা রকম বোঝাবার চেষ্টা করি যে শব্দটা শুনলাম সেটা সাইন্টিফিকলি বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিই নিজেকেই, কিন্তু তারপরেও ভয়টাকে দাঁড়াতে পারি না।
তন্নি বলছিল কোন নারী তার হাজবেন্ডের থেকে প্রতারিত হয়ে তারপর আত্মা সেজে তাকে ভয় দেখাবে।
তোমার প্রেডিকশন শুনলাম প্রচুর, নানা রকম আসলে কত কিছু ভাবছে। হ্যাঁ, প্রেডিকশন গুলো শুনি তারপরে আমরা মূল গল্পে চলে যাব, বেশিক্ষণ নেই আর, একটু দেখে থাকো।
অনেক রকম অনেক প্রেডিকশন আজকে দেখছি যে নারী নির্যাতনের কথাতে অনেক বেশি আসছে ঘুরে ফিরে,
যেহেতু নারীর কথা বেশি শোনা গেছে তাই হয়তো বা এরকম ধারণা করছে। তোমাদের ধারণা হয়তো একেবারে সম্পূর্ণ ভুল হতে পারে এবং সঠিকও হতে পারে।
আরেকটা কমন প্রেডিকশন হচ্ছে কোন সন্তানকে তার বাবা অস্বীকার করছে, যেমন বলছিল চট্টগ্রাম থেকে নাজিম, তারপরে সোহাগ বলছে। হোসেন লিখেছে ফটিকছড়ি থেকে তাড়াতাড়ি শুরু করো, আর গতদিন যখন তাড়াতাড়ি শুরু করে ফেলেছিলাম তখন এসে সবাই বলছিল মিস করে ফেলেছি।
সেটাও একটা কথা। আর যে রমজান বলেছে আপনি শোনার আগেই ভয় ভয় লাগছে। মোল্লা ইয়াসিন লিখেছে আপু আমি তোমাকে সাউথ আফ্রিকা থেকে শুনছি, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে শুনবার জন্য, আর কুয়াশার জন্য ওয়েট করছি। উফ, আর একটু ওয়েট করো খালেদ মাহমুদ, শান্ত আর একটু একটু শান্ত হয়ে বসে থাকো। এম এইচ মোল্লা লিখেছে আজকে মনে হয় ভয়ঙ্কর মার্ডারের কাহিনী হবে। ওয়াহিদুল্লাহ টিপু লিখেছে নিউ ফ্রেন্ড আপু কুয়াশ, নিউ ফ্রেন্ড সে, কুয়াশা খুব নাইস, অনেক ধন্যবাদ। প্রীতম দাস লিখেছে আপু একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা হয়, সম্পর্ক করা হয়েছিল, যাই হোক মেয়েটাকে মেরে ফেলবে আর রাতে আর কি ও আর এটার প্রতিশোধ নেবে মেয়েটা, এটা হচ্ছে তার ধারণা প্রীতম দাসের। আর নিতু জামান লিখেছে আপনি কথা বলতে বলতে কাশি, কথা বলতে বলতে কাশি নাকি লিখেছো, নাম্বারটা সেন্ড করো, আমি কোন নাম্বার, এটা তো অন কল শো না, অন্য সময় ফোন করতে পারবে, বলো প্রতীকী বলছো।
শুভরাজ বলছিল কোন বউ আত্মা সেজে স্বামীকে ভয় দেখাবে। তারপর ফাহিম ফয়সাল বলছে পরকীয়ার কাহিনী হতে পারে। আর আজহারুল ইসলাম স্বপন আজকে প্রথম আমাদেরকে শুনছে, আশা করছে খুবই ভালো হবে, আর পুরনো আয়োজন গুলো কোথা থেকে পাওয়া যাবে সেটা জানতে চায়। এবিসি রেডিও বিডি ডট এফ এম, সেখানে গিয়ে সংগ্রহশালা থেকে কুয়াশা পুরাতন পর্বগুলো ডাউনলোড করা যাবে।
তাহির আল সাহাব হাসিব লিখেছে আপুরা প্রতিদিন সোমবার অপেক্ষা করি তোমাদের দুজনের জন্য, অনেক ধন্যবাদ। আর আসিফ আজান খুব বিজ্ঞের মতন হুম লিখেছে, কারণ সে কিছু হয়তো প্রেরিত করছে কিন্তু বলতে চাচ্ছে না। আর সামিয়া সাফরিন লিখেছে প্লিজ তাড়াতাড়ি প্রোগ্রাম স্টার্ট করেন আপুরা, এই তো আর একটুখানি অপেক্ষা করো। নাসিফ শেজান লিখেছে আপু আজকে আমার বার্থডে তাই আজকে শুনতে আরো বেশি ভালো লাগছে,
হ্যাপি বার্থডে
নাসিফ শেজান, হ্যাপি বার্থডে। এবং একটা তোমার জন্মদিন এটা বেশ ভয়ঙ্কর উপহার তোমাদের আমাদের পক্ষ থেকে, রহস্যময় উপহার।
আচ্ছা পলাশ বলছি উত্তরা থেকে সত্যি বলতে চাঁদনি হত্যাকাণ্ডের গল্প শোনার পর আজ পর্যন্ত স্বাভাবিক হতে পারছে না, ঘটনাটা সত্যি তাকে খুব বেশি হার্ট করেছে এবং ভুলে যেতে সেটা তার বেশ কষ্ট হচ্ছে, এবং তার মতে সত্যি ছেলে বা মেয়ে যেই হোক খারাপের কোনো সংজ্ঞা নেই। এবং কুয়াশাকে
এখানে আমি একটা কথা তোমাকে বলছি, কে লিখেছে এটা,
এটা লিখেছে পলাশ উত্তরা।
পলাশ আমি কিন্তু একই কথা বলেছিলাম যে চাঁদনি হত্যাকাণ্ডের যে ঘটনাটা যখন আমি প্রথম শুনেছিলাম আমি কয়েক মাস আমি ঘুমোতে পারিনি, এবং আমি মাস বলবো না বছরের পর বছর কয়েক বছর আমাকে এই জিনিসটা খুব হন্ট করে বেরিয়েছে, এবং প্রায় সময় আমার মনে হচ্ছে এবং আমার আমি চোখের সামনে দেখতে পেতাম যে একটা মেয়েকে আটকে রেখে ওরকম ভাবে নির্যাতন করা হচ্ছে, মানে মানে আল্লাহ যেন কোনো মানুষকে কখনো, শত্রুকেও যেন কখনো কেউ এরকম বিপদে বা এরকম পরিস্থিতিতে না ফেলে।
আর এমন একটা ব্যাপার যেটা জানার পরে আমার মনে হয় আমাদের যে বন্ধুরা অল্প বয়সে স্কুলে কলেজে কিংবা ভার্সিটিতে ইদানিং যাচ্ছে তারা অনেক বেশি সচেতন হবে এই ঘটনাটা শোনার পরে।
এই ঘটনাটা আমি শুনিয়েছি এবং আমি বলেছিলাম যে এটা শোনা ঘটনা কিন্তু সত্যি ঘটনা, যখন যে কারণেই হোক এটা ধামাচাপা দেওয়া হয়েছিল কিন্তু একটা সত্যি ঘটনা করুন কাহিনী একটা। এরকম কোন শোনা সত্যি কাহিনী ঘটনা বা আপনাদের লিখে ফেলা, আপনারা লিখেও ফেলতে পারেন কুয়াশার জন্য কোনো নতুন কাহিনী, যাদের লেখার অভ্যাস আছে বা যারা রহস্য ভালোবাসেন কোনো শোনা গল্প আশেপাশে ঘটে যাওয়া সত্যি কাহিনী। তবে যদি মার্ডার কেস হয় বা কোনো সেরকম রহস্যের কেসও যদি হয়ে থাকে, হতে পারে সেটা যে মার্ডার কেসই হতে হবে তা না, অনেক ধরনের কেসে তো হয়, বা মামলা যদি হয় সেটা মামলা চলাকালীন কোনো ঘটনা আমরা শোনাবো না বা আমরা সেটা শোনাতে চাই না। যেই কেসগুলো ক্লোজ হয়ে গেছে, আর এমনও আছে কয়েকটা স্টোরি যেগুলো একবার ক্লোজ হয়ে আবার রিওপেন হয়ে নতুন করে সেটা রহস্য চলছে না, তারপর তার সাথে একবার হয়তো ক্লোজ হয়ে গেছে, এরকম অনেক ঘটনা সেগুলো করা যেতে পারে। তবে অবশ্যই কোনো পলিটিক্যাল কেস বা পলিটিক্যাল মার্ডার কেস তো একেবারেই নয়,
আর সত্যি ঘটনার ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ সেগুলো লাগবে, সবকিছু লাগবে। আর অনেক বন্ধু অনেক কথা, পলিন যাত্রা বাড়ি থেকে প্রেডিকশন যেটা, তার ধারণা হাজবেন্ড তার ওয়াইফের মৃত্যুর জন্য দায়ী এবং যেটা তাকে ফ্রাস্ট্রেশন এবং মেন্টাল ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যায়।
আচ্ছা রাকিব ইসলাম লিখেছেন, আপু এই অনুষ্ঠানটার নাম কুয়াশা দেওয়ার কারণ কি? কুয়াশা হচ্ছে ফগ বা মিস্ট, কুয়াশা পড়লে আমরা কি কিছু দেখতে পাই? যে খুব শীতের সময় যখন খুব ঘন কুয়াশা থাকে আমরা কিন্তু বুঝতে পারি না, খুব সামনেও যে কিছু একটা আছে, একটা সামনে জানালা দিয়ে তাকালে গাছটাও দেখা যায় না, হ্যাঁ কেটে যায়, তখন আস্তে আস্তে বুঝতে পারি কি আছে। বা অচেনা কোনো জায়গায় আমার বাড়ির সামনে যে গাছটা আছে সেটা হয়তো আমি জানবো যে হ্যাঁ কুয়াশাটা শুনলে আমি জানি এখানে একটা গাছ আছে, কিন্তু আমি যদি একদম অচেনা একটা অজানা জায়গায় থাকি সেখানে যদি কুয়াশা পড়ে আমি কিন্তু যতক্ষণ কুয়াশাটা না কেটে যাবে ততক্ষণ আমি জানছি না যে কুয়াশার অন্তরালে বা ওই পাশে কি আছে। তো কুয়াশা মানেই হচ্ছে একটা রহস্য। তা আমরা যে কয়টা আয়োজন করেছি সেটা খুনের কাহিনী হোক, ভয়ের কাহিনী হোক, ফিকশন হোক, যাই হোক, সবকিছুর মধ্যে কিন্তু এমন একটা বিষয় ছিল যে কি হবে আমরা জানতাম না, কি হতে পারে আমরা কিছুই জানি না, আমরা পরে
কি হয়েছে সেটার পিছনে কার্যকারণ,
সে কারণেই কুয়াশা নামটা রাখা।
আর আরো একটা ব্যাপার, কুয়াশা
আরেকটা কনফিউশন একটু দূর করি, অনেকের এই ধারণা ছিল যে এক সময় কাজী আনোয়ার হোসেন কুয়াশা নামে একটি চরিত্র ছিল, অনেক বিখ্যাত তার সেদিক, হ্যাঁ একটি সিরিজ তিনি বের করতেন সেবা প্রকাশনী থেকে, সেখানটা বা সেই নামটা যদি নিতাম তাহলে কুয়াশা নামে একটা ক্যারেক্টার থাকতো, সেটা একটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টারের নাম ছিল কুয়াশা, ছদ্মনাম দিয়েছে প্রাইভেট ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ ছিলেন তার নাম ছিল কুয়াশা, সেই কুয়াশার সঙ্গে এক কুয়াশা কোনো মিল নেই।
এবং আমাদের কুয়াশা, কুয়াশার আরেকটা নাম হচ্ছে মানে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিস, এবং মিস থেকে এসেছে
মিস্টেরিয়াস এবং মিস্ট্রি,
কাহিনী কুয়াশা।
আচ্ছা জান্নাতি ইবলিসের কাছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে? হতে পারে কি? হ্যাঁ হতে পারে, সেটার জন্য অপেক্ষা করতে এবং শুনতে হবে, সময় কিন্তু বেশি নেই, তোমাদের অপেক্ষার সময় আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। শামিন আপু তোমার ভয়েসটা রিমিক্স মিলি, এটা কি ঠাট্টা করার সময় বা এটা এটা কোনো কথা হলো? ভূতের মতো লিখতেও পারতে হয়তো বা অন্য কিছু লিখতে পারতে, যে খুব ভয় লাগে তোমার কণ্ঠস্বর শুনলে, সবকিছু নিয়ে ছাড়টা ভালো না কিন্তু,
আর সিরিয়াস একটা প্রোগ্রাম
আছে। হ্যাঁ তামিনা, এবং এটা যদি আমি পড়ে নেই তাহলে কিন্তু আমি বিপদে পড়বো না, বিপদে কিন্তু তোমাকে পড়তে হবে, এটুকু বলে দিতে পারি। আচ্ছা আর বলছি পড়ো,
আমাদের সময় একদম ধীরে ধীরে শেষের দিকে। লিখেছে আমাদেরকে জাসমিন ইসলাম কুড়িল থেকে, আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে দেখতে হবে না, ঠিক কুয়াশার ভিতরে কি গল্প হচ্ছে সেটা তুমি মানুষ চক্ষে দেখতে পারবে, মনের ভিতরে মনের চোখ দিয়ে, যারা সঙ্গে আছো সঙ্গেই থাকো। আমরা
এখনই আমরা কি আরেকটু ইয়ে পড়তে পারবো নাকি? সময় পাচ্ছি না আমরা,
সময় হাতে অল্প আছে, দু একটা পরে
দেখতে পারো, পরে আমরা চলে যাচ্ছি।
আর শেষ মুহূর্তে দেখি কে কি বলেছো, লাস্ট প্রেডিকশন। শাওন বলছে খুবই এক্সাইটেড, আর ওয়েট করতে পারছে না, মহাখালী থেকে কক্সবাজার থেকে আছে আমাদের অনেকগুলো বন্ধু, তাদের মধ্যে সাজেদ বলছে আজকে ঘুম বাদ দিয়ে আমাদেরকে শুনবে, মুন্সিগঞ্জ থেকে লিখেছে বিশ্বজিৎ, তারও একই কথা। আর যারা সঙ্গে আছো সঙ্গেই থাকো।
আচ্ছা, নাফিস শেজার লিখেছে তোমরা খুব সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে পারো। তো যে এনভায়রনমেন্ট তৈরি করছে শুধু একটাই বলবো, এখানে কুয়াশা ছাড়া আপাতত কিচ্ছু নেই, আমরা কিছু দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাচ্ছ না। যদি দেখতে হয় সবাইকে আরেকটু অপেক্ষা করতে হবে এবং ফিরে এসে আস্তে আস্তে একটু একটু করে সব দেখতে পাবে, সব জানতে পাবে। এবং যাবার আগে জানিয়ে দিচ্ছি, যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, শিশু যারা আছে এবং যাদের হার্টের প্রবলেম আছে বা হৃদরোগের সমস্যা আছে যাদের, বা দুর্বল চিত্তের যারা আছেন, তারা অবশ্যই এই আয়োজন শুনবেন না। ঠিক আছে, ছোট্ট একটা বিরতির পর শারমিন এবং ব্রতি আবার ফিরছে কুয়াশার আয়োজনে। আর আপনি শুনছেন রেডি আছে 89.2, সঙ্গে থাকুন। আরো একবার কুয়াশায় স্বাগত জানাচ্ছি শারমিন
এবং আমি ব্রতি।
আর শুনছেন রেডি আছে 89.2, ঘড়িতে এখন রাত 12:05:41 এবং শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ। কুয়াশার গল্প আমি এক্ষুনি শুরু করবো, কিন্তু শুরুতে যাবার আগে আমরা নিয়ম মাফিক যে কথাগুলো বলে দিই সেগুলো বলছি। আমি বলছি হচ্ছে যাদের বয়স 18 নিচে তারা অবশ্যই শুনবেন না, শিশু যারা তাদেরকে এই শো বা এই আয়োজন শোনা থেকে বিরত রাখবেন বা তাদেরকে শুনতে দেবেন না। এবং যাদের হার্টের প্রবলেম রয়েছে এবং যাদের একটু যারা একটু দুর্বল চিত্তের রোগ বা অসুস্থ যারা আছেন, তারা অবশ্যই আয়োজনটা শুনবেন না। এবং এই আয়োজন শোনার সময় যে ঠিকানাগুলোতে আমাদেরকে SMS বা আমাদের ইমেল অ্যাড্রেস বা অন্য কোথায় কি লিখে পাঠাতে হবে সেসব জানিয়ে দিচ্ছে প্রতি।
আমাদেরকে মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে 8920। যারা অনলাইনে বসে শুনছেন তারা দিচ্ছে radiobd.fm/message, এই ঠিকানা গিয়ে লিখতে পারেন। ফেসবুকে facebook.com/abcradio.fm89.2 এবং facebook.com/@sharmin, এই হচ্ছে চারটা ঠিকানা। আর আমাদেরকে গল্প পাঠাতে চাইলে কিংবা কোনো ঘটনা পাঠাতে চাইলে আমাদেরকে ইমেইল করার ঠিকানা হচ্ছে কুয়াশা kuashafm8920@gmail.com।
তো ঠিক আছে, শুরু করি আজকের রহস্যের কাহিনী। আমাদের এবারের গল্পটা শুরু হচ্ছে নিউ ইয়র্কে। হাসি খুশি ছেলে সোহান মায়ের সঙ্গে নিউ ইয়র্কে থাকে, তার বাবা নেই। সোহান যখন অনেক ছোট তখন তার বাবা মারা যায়। এরপর মায়ের সাথে নিউ ইয়র্কে চলে আসে সোহান। বাংলাদেশে আর কখনো যাওয়া হয়নি তার, সে কারণে দেশের কথা তার মনেও পড়েনি কখনো। তার মা অবশ্য যতই বিদেশে থাকুক না কেন একেবারে খাঁটি বাঙালি, পুরোপুরি বাঙালি সংস্কৃতি তিনি ধরে রেখেছেন। বাংলা ভাষায় কথা বলতে অভ্যেস করিয়েছিলেন ছেলেকে, কিন্তু বাংলাদেশে কখনো আসা হয়নি তাদের। সোহানের মা ছেলেকে ভীষণ ভালোবাসেন, বাবার অভাব কোনো দিনও টের পেতে দেননি তাকে। মার সোহানের এক ছোট্ট সংসারে খুব আনন্দে দিন কাটছিল তাকে। মেধাবী আর বুদ্ধিমান ছিল সোহান, পড়াশোনায় খুব ভালো, গ্রাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করল সে।
সোহান, টেবিলে খাবার দিয়েছি, খেতে হয়।
আসছি মা। ওরে বাবা, আজ তো দেখি বিশাল আয়োজন। কেমন পেয়েছ?
বেশি কিছু কই, ওর ভালো রেজাল্টের অনারে এটুকু করবো না।
এটুকু বলছে কেন মা? আমার পছন্দের এত এত রান্না করেছো, থ্যাংক ইউ মা।
আর থ্যাংকস থ্যাংকস দিতে হবে না, সালাদ পেয়ে গেছে।
ওয়াও, মাছটা কিন্তু অসাধারণ হয়েছে মা।
ভালো লাগছে?
দুর্দান্ত।
বাংলাদেশের ইলিশ খেলে আর ভালো লাগতো না এই সামন সামন মাছ।
মাঝে মাঝেই তুমি এটা বলো মা, আমার কাছে এটাই তোমার ইলিশ।
আর একটু স্নেহ?
তুমি কি রেগে যাচ্ছ মা?
না, আমি রাখছি না।
তুমি রেগে গেছো অলরেডি, রাগলে তুমি তুমি থেকে তুমি উঠে যাও।
খুব মার ক্যারেক্টার অ্যানালাইসিস হচ্ছে না? তুই কোনো ইউরোপ টুরে যেতে পারবি না, একা একা।
মা মা শুনো, আমি বড় হয়ে গেছি, আই জাস্ট ফিনিশ মাই গ্রাজুয়েশন।
এত বড় হওনি যে আমার না জানিয়ে কোথাও যাবে।
আবারও রেগে গেছো?
রাগিনি,
তুমি টেনশন করো না মা, তোমাকে না জানিয়ে কোথাও তো যাচ্ছি না। একটু সময় পাচ্ছি, পৃথিবীটা একটু দেখতে চাই, কত কিছু দেখার আছে। তুমি না করো না প্লিজ।
আমার না করেছে,
আমি কিন্তু যা মন যায় তা করি না মা। তুমি না বললে আমি যাবো না, ডেফিনেটলি যাবো না, সেই জন্যই তো রিকোয়েস্ট করছি, না বলো না প্লিজ মা।
প্রবলেম কি জানি, সব সময় আমাকে পুজিয়ে।
এটা আমার প্রবলেম না মা, তোমার। তুমি রেগে গেলে তোমার মাথা আর কাজ করে না, আর জানোই তো রেগে গেলেন তো হেরে গেলেন।
হয়েছে, ছুটে পড়ো, আমি তো ইচ্ছে করেই হারি।
লক্ষ্মী মা,
সোহেল অনেকদিন ধরেই মনে মনে ভেবেছে ইউরোপ ট্যুরের কথা। মাকে রাজি করাতে পারবে এত সহজে তা সে ভাবতেও পারেনি। একমাত্র ছেলেকে মা নীলিমা চৌধুরী সহজে দূরে যেতে দিতে চাইতেন না, কিন্তু সোহানের খুব শখ সে দেশ বিদেশ ঘুরে বেড়াবে, পুরো পৃথিবীটা দেখবে। কিন্তু পড়াশোনার চাপে সে কখনোই এত সময় করে উঠতে পারে না। এবারের এই ছুটিটা তাই সে ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবে বলে ঠিক করে ফেলল। রাতে খেয়ে দিয়ে সেদিন একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল সোহান। মনটা আজ তার অনেক ভালো। সোহানের ঘরটা দোতলার এক কোণায়, ঘরে আলো থাকলে সে আবার ঘুমোতে পারে না, তাই একদম অন্ধকার। অবশ্য সোহান খুব সাহসী ছেলে, ইউরোপে বেড়ানোর কথা ভাবতে ভাবতে একটু পরেই ঘুমিয়ে পড়ল সে।
সোহান, এই সোহান, সোহান উঠো, উঠো না, এই সোহান।
কে, কে ওখানে, কোথায় আমি? সুন্দর বাড়ি, জায়গাটা কোথায়? তুমি কে, কে ওখানে?
সোহান, হেই, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? দেখো আমি এখানে, আমার এখানে তুমি আসবে না। একবার আসো, একবার এসে আমাকে দেখে যাও। সোহান উঠাও, এই সোহান। কি হয়েছে সোহান? সোহান, এরকম করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে?
এমন কিছু না মা, একটা বাজে স্বপ্ন দেখেছি।
ভয় করছে বাবা, ভয় করছে?
আশ্চর্য বিষয় ছিল, খুব অদ্ভুত একটা স্বপ্ন, মনে হলো একদম সত্যি দেখছি আমি।
কি বলছিস এসব, বিশ্বাস করছিস কেন? খুব ভয় করছে, আলো দিলে ঘুমাতে পারিস না।
আরে মা থামো, ঠিক আছে ঠিক আছে, এত ভয় পেও না, কিছুই হয়নি, তুমি ঘুমাতে যাও, আমিও ঘুমাই, যাও তো।
ঠিক আছিস তো? পানি খাবি?
কিচ্ছু লাগবে না, তুমি যাও
ঘুমাতে, লাইটটা জ্বালানো থাক।
ঠিক আছে,
ঘুমা ঘুমা।
সোহানের মা চলে গেলেন, কিন্তু সোহান জেগে বসে রইল চুপচাপ। সে অদ্ভুত অভিজ্ঞতাটা ভুলতে পারছে না, স্বপ্নটা তার মনকে খুব নাড়া দিয়ে গেছে। ওই জায়গা, ওই ঘরগুলো মনে হচ্ছিল তার জন্য খুব চেনা, অনেকবার দেখা। আর ওই মেয়েটির কণ্ঠ কি মিষ্টি, আরে আশ্চর্য তো। সোহানের হঠাৎ করে অনেক কিছু মনে পড়তে থাকে। এই কণ্ঠ, ওই জায়গাটা সে আগেও দেখেছে স্বপ্নে। ছোটবেলায় সোহান প্রায় দুঃস্বপ্ন দেখত, অদ্ভুত ধরনের সব ঘরবাড়ি, অদ্ভুত পোশাকের কতগুলো মানুষ, অনেকটা পুরনো দিনের রাজা বাচ্চাদের মতো কাপড় চোপড়, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, আর একজন মানুষের কান্না সে শুনত। কেউ যেন কাঁদছে, কেউ যেন তাকে অনেক অনুনয় বিনয় করছে। কিন্তু বড় হতে হতে একসময় সে এসব ভুলেই গিয়েছিল, ঠিক সেরকমটাই আজ এত বছর পর আবার কেন দেখল সে? এটা কি কোনো মানসিক সমস্যা? সোহান কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে না, সে প্রচন্ড সাহসী। কিন্তু অদ্ভুত স্বপ্নটার চিন্তা তার মনে বার বার ঘুরে ফিরে আসতে লাগলো। হঠাৎ সোহানের মনে হলো সে তো মিষ্টি গন্ধ পাচ্ছে, ঠিক যেমন স্বপ্নে পেয়েছিল। ব্যাপারটা কি, সে তো ঘরে কোনো এয়ার ফ্রেশনার দেয়নি বা সে কোনো পারফিউম বা কোনো কিছু ব্যবহার করেনি, তাহলে গন্ধটা এলো কোথা থেকে? বাইরে কি কোনো কড়া গন্ধওয়ালা ফুল ফুটেছে? হয়তো ঘুমের মধ্যে সে গন্ধটা পাচ্ছে সোহান, কিন্তু তাদের বাড়িতে তো এমন কোনো গন্ধের ফুল গাছ নেই। এসে ভাবতে ভাবতে একসময় আবার ঘুমিয়ে গেল সোহান। পরদিন সকালের কথা, নাস্তার টেবিলে বসে বসে পাউরুটিতে জ্যাম মাখাচ্ছিল সোহান। মা চা খাচ্ছে, তার মুখে কেমন একটু দুশ্চিন্তার ছাপ। সোহান মায়ের মনের ভাবতে বুঝতে পারছিল। পরিবেশটা একটু হালকা করার জন্য তাই সে গুনগুন করে গান গাইতে লাগলো। তারপর মায়ের সাথে খুব সহজ ভঙ্গিতে গল্প জুড়ে দিল।
হাই মা,
শরীর ঠিক আছে তো?
একদম ফিট।
ব্যাপার কি এনে, আমি তো বেরোবো।
আচ্ছা মা, আমরা কখনো দেশে যাই না কেন?
যাইনি মানে যাওয়া হয়ে ওঠেনি আর কি, পড়াশোনা আমার কাজকর্ম সব মিলে, আর তাছাড়া ওখানে আমাদের কেউ থাকে না একদম।
তারপরে মা, আমি তো বাঙালি, আমি তোমার ছেলে, আমি বাংলাদেশের কিছুই জানি না, চিনিও না। তুমি স্যামন ফিশ খেতে খেতে তো ইলিশের গল্প করতে পারো অ্যাটলিস্ট, আমি তো তাও পারবো না। বাংলাদেশটা কেমন মা?
কি করতে চাস?
আমি একবার যেতে চাই মা আমার দেশে, আমি জানতে চাই ওখানকার মানুষ কেমন, ওখানে ঘর বাড়ি কেমন, মানুষগুলো কেমন করে বাঁচে।
এটা বারবারই হয়ে যাচ্ছে সোহান, বলছি তো ওখানে আমাদের আত্মীয়দের কেউ আর থাকে না, ওখানে না যাওয়া ভালো।
আমি কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি মা, ইউরোপ নয়, আমি এখন বাংলাদেশ টুরে যাব।
এটা কেমন কথা, তুমি যখন যা চাইবে আমাকে তাই মানতে হবে?
প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো, এটা আমার রাইট। আমি নিজের দেশ সম্পর্কে না দেখি বাইরের দেশ দেখে কি করব?
ওখানে গিয়ে তুই থাকবি কোথায় বল? ওখানে বাড়ি ঘর গুলো ভালো না, তোর কষ্ট হবে, তুই পারবি না।
হোক না মা, সারা ইউরোপে তো আমার কোনো আত্মীয় নেই, আর এটা তো আমার নিজের দেশ, যেমনই হোক নিজের দেশে থাকতে তো আমার তেমন কোনো কষ্টই হবে না।
হঠাৎ কি হলো বল তো?
কিছু না মা, আমি শুধু আমার জন্মভূমিটা দেখতে চাই। সবাই বলে দেশ নাকি মায়ের মতো, আমি আমার মা আমার দেশটাকে একটু ফিল করতে চাই।
হঠাৎ করে সোহানের দেশে যাওয়ার এত আগ্রহ হলো কেন, এটা ভেবে সোহানের মা খুব অবাক হচ্ছিলেন। কিন্তু সোহান এই ব্যাপারে মাকে কিছুই বলল না। সে নিজেও জানতো না কেন তার মনটা হঠাৎ না দেখা একটা দেশের প্রতি এত টানছে। ওই স্বপ্নটার সাথে কি তার দেশের কোনো যোগসূত্র আছে? জানে না সোহান, কিন্তু সে মায়ের ছবির অ্যালবামে বাংলাদেশের ছবি দেখেছে। কোনোদিনও না দেখা একটা দেশ, অথচ যেন কত আপন, কত চেনা। আর স্বপ্নে দেখা ঘরবাড়িগুলোর সাথে কেমন যেন একটা মিল রয়েছে, মিলটা কোথায় কিছুতেই বুঝতে পারছে না সে। কারণ স্বপ্নে সোহান যে ঘরগুলো দেখে সেগুলো বিশাল উঁচু কোনো প্রাসাদের ঘরের মতো, আর মায়ের ছবির অ্যালবামে যেসব ঘরবাড়ি দেখা যায় তার সঙ্গে কোনোই মিল নেই তার, একেবারে সাধারণ দেখতে। পুরো ব্যাপারটা তার মনের ভুলও হতে পারে, কিন্তু সে যাই হোক না কেন বাংলাদেশে তাকে যেতেই হবে। কেমন যেন একটা জেদ চেপে বসে গেছে সোহানের মনে, কিছু একটা আছে যা প্রচন্ড আকর্ষণে তাকে যেন টেনে নিয়ে যেতে চায় নিজের দেশে। সেটা ভালোভাবে বুঝতে পারছে না সোহান, শুধু এইটুকু বুঝতে পারছিল যে তার প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশে গেলেই পাওয়া যাবে। যেদিন দেশে যাবে ঠিক তার আগের দিন রাতের ঘটনা। গভীর ঘুমে মগ্ন সোহান, ঘুমের মধ্যে সে বুঝতে পারলো খুব মিষ্টি একটা টুংটাং শব্দ আসছে। আবার সে স্বপ্নটা দেখছে সে।
সোহান, সোহান তুমি আসো, তুমি একবার আমার কাছে আসো, দেখো দেখো আমি তোমার জন্য কতদিন সোহান। সোহান
কে তুমি, কেন বারবার আসছো আমার সামনে, কোথায় আসতে বলছেন আমাকে, তুমি কোথায়, তোমার নাম কি?
সোহান আমি এখানে, তুমি আমার কাছে আসবে না,
তুমি কে? তোমার নামটা বলো। তুমি বারবার কেন আসছো আমার সামনে? বলে যাও, বলে যাও তুমি আমাকে। কোথায় আসবো আমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না আমি। সামনে আসো আমার।
সোহান অনেকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল, কিন্তু এবারও তার মাকে কিচ্ছু বলল না। সে মা শুধু শুধু ভয় পাবে, কিন্তু সে এটুকু বুঝতে পারছে যে স্বপ্নটা শুধুই একটা স্বপ্ন নয়, এর অন্য কোনো অর্থ অবশ্যই আছে। কারণ একটাই স্বপ্ন বারবার দেখছে সোহান, আর সেটাও ঠিক যেন বাস্তবের মতো। মনে হয় যেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, সত্যি সত্যি ওই পরিবেশের জায়গায় সে সশরীরে উপস্থিত আছে। ঘুমের মধ্যে তার মনে হচ্ছিল সে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, সবকিছুই দেখছে সেখানে উপস্থিত থেকে, কিন্তু কেউ তাকে দেখছে না। কিন্তু ওই মেয়েটা কে? সে কি কিছু বলতে চায় তাকে? কেন সে কখনো কাঁদে, কখনো আবার হাসে, আবার কখনো ভয়ে চিৎকার করে ওঠে? মেয়েটির মুখ কখনোই স্পষ্ট বোঝা যায় না, অথচ কত পরিচিত মনে হয়। পরদিন তার ফ্লাইট, কাপড় চোপড় লাগেজ আগে থেকে গুছিয়ে রেখেছিল সোহান। খুব বেশি কিছু সাথে নিচ্ছে না সে, মামাদের ফ্যামিলির জন্য কিছু গিফট নিয়েছে, এছাড়া মা কিছু জিনিসপত্র দিয়েছেন গ্রামের মানুষদের দেওয়ার জন্য। এয়ারপোর্টে পৌঁছে দিতে এসে সোহানের মা খুব মন খারাপ করলেন। সোহান কখনো তার মাকে ছেড়ে থাকেনি। স্বামী মারা যাওয়ার পর নীলিমা চৌধুরী জীবনের একমাত্র অবলম্বন ছিল তার ছেলে। এতদিনের জন্য নিজের কাছ থেকে দূরে থাকবে ভেবে নিজের মনকে বুঝিয়ে রাখতে পারছিলেন না নীলিমা। সোহানেরও খুব কষ্ট হচ্ছিল মায়ের জন্য। এই কয়েকদিন বেড়াতে যাবার আনন্দে তার মনেই হয়নি যে এতদিন মাকে ছেড়ে থাকতে হবে। এই প্রথম তার মায়ের জন্য খুব কষ্ট হতে লাগে।
একদম ভেবো না মা, তুমি সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করো।
কথা জানাস কিন্তু, কোনো প্রবলেম করলে সাথে সাথে জানাবো।
কোনো প্রবলেম হবে না মা, আমি ভালো থাকবো।
শোন, ওখানে কিন্তু গরম অনেক বেশি, রোদে রোদে খুবই জ্বর চলে আসবে, আর বাইরের খাবার একদম খাবি না, পানিও খাবি না। আর মামা মামিকে বলবি কম মরিচ দিয়ে রান্না করতে, তুই কিন্তু ঝাল খেতে পারিস না।
আর কিছু
আর কি, ঠিকঠাক মতো ফোন করিস, নইলে কিন্তু আমি টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দেবো।
ব্ল্যাকমেল করো না তো মা, ঠিকঠাক ফোন করবো। যাই এখন, বাই।
সোহানের মায়ের পৈতৃক বাড়ি ঢাকায় নয়, বরং গ্রামের দিকে। সোহানের নানারা সেই অঞ্চলের বিখ্যাত ধনী। এতদিন সোহান জানতো দেশে তাদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই। তবে সোহানের দুই মামা রয়েছেন, তাদের পরিবার আর ছেলেমেয়েরা নাকি এখন সোহানের নানার সেই পৈতৃক বাড়িতেই থাকে। তবে তাদের সাথে তেমন একটা যোগাযোগ সোহানের মায়ের ছিল না। বছরে দু একবার ফোনে খোঁজ খবর নেওয়া ছাড়া সোহানের মা তেমন খুব একটা আগ্রহ দেখাননি কখনো। সোহানও তাই মামাদের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানতো না। কিন্তু দেশে যাবার আগে বড় মামার সঙ্গে তার কথা হলো। বড় মামা খুবই আন্তরিক ব্যবহার করেছেন। এতদিন পরে ভাগ্নে দেশে আসবে শুনে খুব খুশিও হয়েছেন তিনি। বোনকেও আসতে বলেছিলেন, কিন্তু নীলিমা চৌধুরী এই বয়সে এত জার্নি করতে চান না, তাই সোহান একাই এসে উপস্থিত হলো তার নিজের দেশ বাংলাদেশে। জায়গাটা গ্রামাঞ্চল, তবে বেশ উন্নত এলাকা। দুই মামার ঘরে সোহানের তিন মামাতো ভাই আছে। বড় মামার দুই ছেলে আকাশ আর আবেশ, ছোট মামার ছেলের নাম মন্টু। তিন ভাই সোহানকে প্রথমবারের মতো দেখে অসম্ভব খুশি হলো। আর মামা মামিরা সোহানকে কিভাবে আপ্যায়ন করবে তা তো ভেবেই পাচ্ছেন না। কোথায় বসতে দেবে, কোথায় শুতে দেবে, কি খাওয়াবে, খুব খুশি হলেন তারা।
আসো সোহান আসো, এই এ হচ্ছে তোমার ওই যে মামি, এটা তোমার ছোট মামি, ওটা তোমার আকাশ, ও হচ্ছে আবেশ, আর ও হচ্ছে মন্টু।
দেশে আমার কোন টান থাকুক।
আরে তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো, এতদিন ধরে আছো তারপরেও বাংলা বলা কি সুন্দর।
আমি আর মা তো বাড়িতে বাংলাতেই কথা বলি।
সোহান বাবা হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ মা।
হ্যাঁ আমি একটু শাওয়ার নেব, আই মিন গোসল করবো একটু।
আমি দেখাই দিচ্ছি, আসো।
এ কি মামি, এত আয়োজন আমার জন্য?
ভাগ্নে প্রথম দেশে এলো, না খাওয়ালে কি চলে? বাঙালি মানেই খেতে ভালোবাসে বাবা।
এত বড় এটা কি মাছ মামি?
ইলিশ মাছ।
সত্যি মাছ এমন ফিশ একদম পছন্দ করে না, খেতে বসলেই বলবে ইলিশ মাছের কথা। আর ভাবিনি তোমরা আমার জন্য এত আয়োজন করবে।
তোমার মা ছোটবেলা থেকেই ইলিশ মাছ খুব পছন্দ করতো।
আচ্ছা আমি ঝটপট গোসলটা সেরে আসি, প্রচন্ড খিদে লেগেছে।
সোহানের সাথে খুব ভাব হয়ে গেল তার ভাইদের। তার কাছে মনে হলো মানুষগুলো খুব সহজ সরল, খুবই আপন। এতদিন কেন সে দেশে আসেনি ভেবে সোহান মনে মনে আফসোস করতে লাগলো। সে ভেবেই পেল না কেন আমাদের সাথে তার কখনো যোগাযোগ হয়নি, কেন তারা যোগাযোগ করেনি। সম্পর্ক খারাপ হওয়ার মতো তো কিছুই কখনো ঘটেনি, তারপরেও কেন যোগাযোগ করলো না? মামারা তাকে খুবই আদর করছে, তারা সবসময় চেয়েছেন নিজের বোনকে দেখতে, কিন্তু সোহানের মা কখনোই সময় করতে পারেনি। আর দেশটাও যে কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গাছপালা তো আমেরিকাতে অনেক আছে, কিন্তু এখানকার গাছপালাগুলো কেমন যেন অন্যরকম, খুব বেশি আপন মনে হয়। একেই বোধ হয় বলে রক্তের টান, নিজের দেশ সবসময় আপন, তা মানুষ যত দূরেই থাকুক না কেন। আর পরের দেশে সারা জীবন থাকলেও তা হয়তো এত আপন মনে হয় না, এত চেনা মনে হয় না। সোহান ঘুরে বেড়াতে ভালোবাসে শুনে তার ভাইরা অনেক জায়গা তাকে ঘুরিয়ে দেখালো। আশেপাশের গ্রামগুলোও ঘুরে দেখলো সোহান, এলাকাটা খুবই সুন্দর। আর একটু পরপরই আছে পুকুর, একটা বড় দীঘিও আছে গ্রামে, সেটা দেখে খুব খুশি হয়ে গেল সোহান। আমেরিকার কোনো লেকের সৌন্দর্যও যেন এর ধারে কাছেও আসতে পারবে না। টল টলে পরিষ্কার পানি, এক কোনায় ফুটেছে পদ্ম ফুল। ঝাপাঝাপি করে গোসল করলো সোহান। ওর ভাইয়েরও কি দীঘিতে সাঁতার কাটার কৌশল শিখালো? সারা জীবন তো শুধু সুইমিং পুলে সাঁতার কেটেছে সোহান, দীঘিতে নেমে সোহান যেন ছোট্ট একটা শিশু হয়ে গেল। তিন চার দিন পরের কথা, বড় মামি সেদিন জোর করে অনেক কিছু খাইয়েছেন, খেয়ে দিয়ে সবার সাথে গল্প করে একটু দেরি করেই ঘুমাতে গেছে সোহান। ঘুমিয়ে পড়েছে এমন সময়
সোহান, সোহান তুমি এসেছ? সোহান সোহান আমি অনেক খুশি, আমি অনেক খুশি হয়েছি, আমাকে দেখবে না সোহান? দেখো দেখো আমি এখানে সোহান।
কি চাও তুমি আমার কাছে? তুমি কথা বলো আমার সাথে, আমি তো তোমাকে দেখছি, তুমি আসো আমার সামনে, একটু দাঁড়াও। কি হয়েছে তোমার? কি চাও তুমি আমার কাছে? একটু দাঁড়াও তুমি আমার সামনে, আমি তো এসেছি। কি চাও তুমি আমার কাছে? একটু বলো আমাকে পরিষ্কার করে, আমি তো বুঝতে পারছি না তুমি কোথায় যেতে বলছো আমাকে। শুনো একটু দাঁড়াও, কি চাও তুমি?
বিছানায় লাফিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো সোহান। সে একই স্বপ্ন বারবার দেখছে, সে সে একই কণ্ঠস্বর। হ্যাঁ এখন সে খুব নিশ্চিত যে কণ্ঠস্বরটা একজনেরই, এই সে কণ্ঠ যা তাকে টেনে নিয়ে এসেছে এত দূরের এই দেশে। বারবার একই রকম স্বপ্ন দেখা শুধুই কি কাকতালীয় ব্যাপার? এর পেছনে কি আরো কোনো গভীর কারণ নেই? ওই মেয়েটিকে কি বা তার উদ্দেশ্য? কেনই বা এই মেয়েটা তাকে বারে বারে এভাবে ডাকে? আর মেয়েটা তাকে চিনলই বা কি করে? আর যে জায়গাটা সে স্বপ্ন দেখছে সেটারই কি আদৌ কোনো অস্তিত্ব আছে? এখন তার কাছে মনে হচ্ছে জায়গাটা তার খুব চেনা। আজকে সে ওই বাড়িটা ওই ঘরগুলো অনেক স্পষ্টভাবে দেখেছে, এখন আর শুধুই স্বপ্ন মনে হচ্ছে না ব্যাপারটাকে। মনে হচ্ছিল সে যেন সত্যি পৌঁছে গেছে সেই বাড়িটাতে। আর আরো একটা জিনিস সে দেখেছে, কিন্তু সেটা নিয়ে এখন আর সে ভাবতে চায় না। রহস্যটা ভেদ করতেই হবে সোহানকে, জানতেই হবে ওই বাড়িটার কি আসলে কোনো অস্তিত্ব আছে নাকি এটা শুধুই একটা তুচ্ছ স্বপ্ন। পরদিন মামা তো ভাইদের সাথে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছিল সোহান। বিশাল বড় একটা ছায়া ঘেরা গাছের নিচে বসে আছে ওরা, বিকেলের হালকা বাতাস বইছে, খুব সুন্দর একটা পরিবেশ। ওরা সবাই মিলে গল্প করছিল, কথায় কথায় সোহান প্রসঙ্গটা তুলল, অর্থাৎ সেই বিশাল বাড়িটা।
আচ্ছা তোমরা সবসময় আমার ম্যানুয়াল ছিপ দিয়ে মাছ ধরো?
শোনান ভাই, ডিজিটাল ছিপ টিপে সব গ্রামে ম্যাচ করে।
ডিজিটাল ছিপ মানে
ওই তোমাগো মেশিনে এসছি?
কেন
গ্রামের পুকুর খালে বিলে মাছ পাবা, ট্যাংরা পুঁটি টাকি এইসব ধরতে কি পিজা করছো? বসি লাগাই তুই কেতো লাগাই বা চোখ ফেলবা আর দেবো টাকা টাকটাকা টাক মাছ।
বাহ বেশ মজার তো। আচ্ছা আশেপাশে কি দেখার মতো তেমন কোনো জায়গা আছে?
বাংলাদেশে তো দেখার মতো জায়গা ভরপুর। কি ধরনের জায়গায় যেতে চাও তাই বলো।
এই যেমন পুরনো রাজবাড়ি বা মন্দির এরকম।
এই সোহান তুমি কি পুরানো জিনিসপত্র নিয়ে গবেষণা করছো?
না না একটু একটু ফটোগ্রাফি করি আর কি।
ও আশেপাশে বেশ কিছু রাজবাড়ি আছে। এই রাজবাড়ি মানে বড় লোকের আমলের পুরানো বাড়ি, সেগুলো রাজবাড়ির মতোই। তুমি চাইলে ঘুরে দেখতে পারো।
ওকে ফাইন, তবে কাল থেকে শুরু করি। আমি এসব কখনো দেখিনি আসলে।
শিওর শিওর, হোয়াই নট, কালই নিয়ে যাবো তোমাকে, চলো।
ওকে
আর একবার স্বাগত কুয়াশায়। অদ্ভুত এক গল্প আজকে কুয়াশায়, এবং প্রথম থেকেই রহস্য ভরা, কিছুই বোঝা যাচ্ছে না যে কোত্থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। গল্পের শুরু একদম নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক শহরে, ব্যস্তবহুল এক শহরে এক বাঙালি মা এবং ছেলে, যে ছেলে কখনোই দেশে আসেনি, তার জন্মই সেখানে। গ্রাজুয়েশন শেষ করবার পর তার যাওয়ার কথা ইউরোপে, সেখানে না গিয়ে সে হঠাৎ করে বায়না ধরলো তার দেশে ফিরে যাবে, যেখানে তার মার কিন্তু আসার আসতে দেবার ব্যাপারে বেশ আপত্তি ছিল।
এবং সে যে হঠাৎ করে ডিসিশন নিল যে সে দেশে আসবে, সেটার পিছনে একটা বেশ অশরীরী
কারণ জানি, এটা অদ্ভুত কারণ, যে এটা খুব একটা মানে এটা কোনো মানে অদ্ভুত একটা ঘটনা। সে একটা স্বপ্ন দেখে এবং একই স্বপ্ন সে বেশ আগে থেকেই দেখে আসছে, এবং একটা পুরনো বাড়ি, সে স্বপ্নের মধ্যে যে মানুষগুলো দেখে তারা সব যে ধরনের পোশাক আশাক পরা, সেরকম পোশাক আশাক এখন আর দেখা যায় না,
সে নিজে কখনো
দেখেনি কখনো, এবং জায়গাটাও একেবারে সে যে জায়গা থাকে তার থেকে একেবারেই ভিন্ন। তো পরে সে দেশে আসতে চায়, তার মা আপত্তি করলেও সে তার জেদের কাছে তার মার আপত্তি হার মানে, এবং সে দেশে আসে। দেশে এসে আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন একটা যোগাযোগ না থাকলেও যারা তাদের তার গ্রামের বাড়িতে ছিল তারা তাকে বেশ আপন করে নেয়। সবসময় সুইমিং পুলে গোসল করা বা সাঁতার কাটা সোহান দিঘির মানে টলটলে পানি দেখে লোভ সামলাতে পারে, সেখানে ঝাপাঝাপি করলে করে সে দেখলাম সাঁতার কাটলো এবং গ্রাম ঘুরে দেখলো, মাছ ধরছে বড়শি দিয়ে, মানে পুরোপুরি সে একেবারে কি বলবো নিমগ্ন হয়ে গেছে গ্রামের মানুষজনের সঙ্গে, গ্রামের প্রকৃতির সঙ্গে সব। কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, যেটা আমি শেষ পর্যন্ত দেখলাম যে সে কোনো পুরনো মন্দির আছে কিনা বা পুরনো কোনো বাড়ি আছে কিনা, এটা সে খুঁজছে, এটা সে দেখতে চাচ্ছে। এটা কেন
স্বপ্নে সে কোনো একটা কিছু দেখছো
জানি না আমি, কিন্তু সে খুঁজছে কেন এটার উত্তরটাই আমরা জানবো এর এর পরের পর্বে গিয়ে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি বন্ধুরা, ফিরে এসে কথা বলবো না, ফিরে এসে একটু কথা বলে হয়তো গল্পে চলে যাব বা হয়তো পুরোই গল্পে চলে যাব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন বা থাকো। আর আবারও বলছি, যারা অপ্রাপ্ত বয়স্ক এবং যাদের হাতের সমস্যা রয়েছে, দুর্বল চিত্তের, শারীরিক ভাবে যারা এই মুহূর্তে অসুস্থ এবং শিশু যারা, তারা অবশ্যই এই আয়োজন শুনবেন না, এবং আমাদেরকে লিখতে হবে যে ঠিকানায়, আমি জানিয়ে দিচ্ছি ব্রতি,
যে কোনো মুঠোফোন থেকে 8920 নাম্বারে। অনলাইনে যারা শুনছেন তারা এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় লিখতে পারেন। ফেসবুকে এবিসি রেডিও FM 89.2 ফেসবুক পেজ, এবং সেই সঙ্গে আদি শর্মিনের পেজ, চারটা ঠিকানা খোলা রয়েছে, লিখে ফেলুন ঝটপট, সঙ্গেই থাকুন, শুনতে থাকুন।
আর শুনছেন এবিসি রেডিও FM 89.2, যেখানে চলছে রহস্য ঘেরা আয়োজন কুয়াশা, এবং সঙ্গে আছে আদি শর্মিন এবং আজিব রেখে যাচ্ছে। আমার তো মনে হয় আরো বেশি ঘনে উঠে হচ্ছে, আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। ঠিক আছে, যে পর্যন্ত আমরা দেখেছি কুয়াশা এখন পর্যন্ত ঘনীভূতই আছে, কুয়াশা আস্তে আস্তে যাতে হালকা হয়ে যায়, যাতে কুয়াশাটা আস্তে 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 চলে যায়, সেটাই আমরা চাই, এবং সেটাই আমরা দেখবো বা সেটাই আমরা শুনবো এখন। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানাটা আরেকবার তারপরেও জানিয়ে দাও, আমরা আবারও গল্প চলে যাবো।
যে কোনো মুঠোফোন থেকে 8920 নাম্বারে, অনলাইনে বিসি রেডিও bd.fm/message, এবং ফেসবুকে facebook.com/bisiradiofm89.2, এবং আর্য শারমিনের ফ্যান পেজ, এই হচ্ছে আমাদের লেখার ঠিকানা।
সঙ্গেই থাকো, আমরা আবারও গল্প চলে যাচ্ছি। একদিন সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়ে সোহান, আর ওরা সেই জমিদার বাড়িতে দেখতে যাবে। বাড়িটা খুব বেশি দূরে নয় বলেও শুনেছে, পাশের গ্রামেই অবস্থিত, এই কয়েক মাইল হাঁটতে হবে, আর রিক্সা নিয়েও যাওয়া যাবে কিছুটা পথ। তো চারজন মিলে রওনা দিল সেই গ্রামে। সোহান কিছুটা অন্য মনস্ক,
অনেক কথাই তার মাথায় ঘুরছে। বারবারই সে মনে করতে চেষ্টা করছিল স্বপ্নে দেখা রাস্তাগুলোর কথা, কোনো মিল আছে কিনা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না সে। তবুও খুব উত্তেজিত বোধ করলো সোহান। কি হতে যাচ্ছে আজকে? তার কোনো প্রশ্নের উত্তর কি আজ পাওয়া যাবে? কিন্তু বাড়িটাতে পৌঁছে খুব হতাশ হলো সোহান। বাড়িটা অনেক বড় তাছি, কিন্তু যেরকম সে মনে মনে ভেবেছিল সেরকম মোটেই নয়। নোংরা ভাঙাচোরা একটা বাড়ি, দেয়ালগুলো ফাটল ধরেছে, অনেক বছরের পুরনো ইটের ফাঁকে ফাঁকে শ্যাওলা দিয়ে ভর্তি, কয়েকটা দরিদ্র পরিবার বাড়িটার বাইরের কয়েকটা ঘর আর বারান্দা দখল করে রেখেছে। যদিও বাড়িটা মোটেও বাসযোগ্য নয়, দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বাড়িটা ধসে পড়তে পারে, কিন্তু এরা এত গরিব যে জীবনে ঝুঁকি নিয়েই এমন একটা বাড়িতে থাকছে এরা। হতাশ হয়ে পড়ল সোহান। এই বাড়িটার মধ্যে সেই আভিজাত্যের ছিটে ফোটাও নেই যেমন সে সবসময় স্বপ্নে দেখে। আচ্ছা, এমনও তো হতে পারে, হয়তো সে ভুল করছে, হয়তো পুরো ব্যাপারটাই তার মনের ভুল। কিছুটা মন খারাপ করে সোহান বাড়িটার আশেপাশে ঘুরে বেড়াতে লাগল।
না, এই বাড়িটা তো তেমন অ্যাট্রাকটিভ না।
তুমি কেমন বাড়ি চাচ্ছো বলো তো?
এই একটা অভিজাত বাড়ি, পুরনো, কিন্তু ওই রাজকীয় ব্যাপারটা এখনো আছে।
ভাই, এটা তেমন না।
এটা অনেক বেশি পুরনো, আর লোকজন থাকে বলে মনে হয় এটার চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে।
বাবারা, তোমরা কি চাও?
কাকা, এই বাড়িটা দেখতে আসছি।
এই বাড়ির চেহারা তো কিছুই নাই, যখন আইছিলাম তখন আসিল না, আর এখন তো ভাইঙ্গা ভুঙ্গা শেষ। আমরা গরিব শরীফ মানুষ, সরকার দয়া করে থাকবার দিতে থাকি, হেদায় দিলে চলে যাবো।
আশেপাশে আর কোনো বড় বাড়ি আছে এরকম?
তোমার হাতের মধ্যে ওইটা ক্যামেরা?
হ্যাঁ, ক্যামেরা।
ফটো তোলা যায়? বিশাল বড় দেখি। গেল বছর একখান সাংবাদিক আইছিল, এর হাতেও দেখছিলাম এরকম বিশাল ক্যামেরা।
চাচা, কতটা তো উত্তর দিলেন না।
বড় বাড়ি খুঁজতেছ, ফটো তোলানোর লাগিয়া। জি, আর কিছু জিগাইবেন? না, আছে। এই ধরো গিয়ে 5 গ্রাম পরে একখান রাজবাড়ি আছে, তো সেখানে না যাওয়ানি ভালো।
কেন কেন?
মানুষে কয় সেই বাড়ির ভূত আছে।
ভূত?
বাবাই দেখি ভয় পাইছে। হ ভূত তো মানুষে কয়, আমি দেখি নাই।
বাড়িটা কেমন বলুন তো?
বিশাল বড় কাস্টের সিঁড়ি, দুটা বইরা হাঁটলে খটাস খটাস শব্দ হয়।
বাড়িটার দেয়ালের কাজগুলো কি এখনো ঠিক আছে?
একটু একটু পুরনো তো ঠিকই, কিন্তু একেবারে আলিশান।
এখান থেকে কতক্ষণ লাগে যেতে?
তুমি যাবে নাকি ওখানে? ওখানে না যাওয়াই ভালো, জায়গাটা খুব একটা ভালো না।
হ্যাঁ, এমন বাড়ি তো খুঁজছি আমি।
ও দাদা, ওই বাড়িতে কেউ থাকে?
পাগল, ওই বাড়িতে কেউ থাকলে হে হয়ে মরে যায়, না হলে পাগল হয়ে যায়।
সোহান, ওই জায়গায় যাওয়ার দরকার নাই।
আশেপাশে লোকজন থাকে না?
না, ভয় ওখানে কেউ যায় না, বাড়িটা মন জঙ্গলে ভরে গেছে।
আমি যাব, দেখি জায়গাটা।
সোহান প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে, বাড়িটা তাকে দেখতেই হবে। কিন্তু তার ভাইরা বারবার তাকে নিষেধ করতে থাকে। বাড়িটার সম্পর্কে অনেক কথা চালু আছে, এলাকার লোকজন ভয়ে সেই বাড়িটার আশেপাশে ঘেঁষে না। যত গরিবই হোক না কেন, ওটা দখল করে থাকার চিন্তাও কেউ ভুলে করে না, কারণ জোর করে ওই বাড়িতে কেউ থাকতে গেলে অশরীরী আত্মার হাতে প্রাণ খোয়াতে হবে। বড়িরই একটা বাড়ি, অথচ এইসব ভয়ে বহুকাল থেকে খালি পড়ে আছে ওটা, কেউ খোঁজখবর নিতেও যায় না। বেড়ানো তো দূরের কথা, কেউ আশপাশ দিয়েও ঘেঁষে না বাড়িটার। সোহানের ভাইরা বাড়িটার ব্যাপারে জানলেও কল্পনাও করেনি যে সোহান সেখানে যেতে চাইবে। বাড়িটা যেখানে অবস্থিত সে এলাকা যাবার পথ যেমন দুর্গম তেমন অপয়া, সেখানে দেখার মতন কিচ্ছুই নেই, সেই কথাটাই বারবার করে তারা সোহানকে বোঝাতে লাগলো। কিন্তু সোহান অনড়, সে সেখানে যাবেই, যদি কেউ নিয়ে না যায় না যাক, তাহলে সে একলাই চলে যাবে। কেন যে এই তীব্র জিদ সোহানের মনে কাজ করছে তা সে নিজেও জানে না, শুধু এতটুকু জানে যে তার প্রশ্নের উত্তর পেতে হলে ওই বাড়িটা খুঁজে বের করতেই হবে। অবশেষে সোহানের পীড়াপিড়িতে আকাশ, আবেশ আর মন্টু রাজি হয় বাড়িটার কাছে দিতে। ভাইকে অচেনা অজানা জায়গায় একা ছেড়ে দিতে পারলো না তারা। মামা মামিকে কিছু জানাতে নিষেধ করলো সোহান, কারণ তারা জানলে হয়তো আরো বেশি ভয় পেয়ে যাবে, আর কোনোভাবেই সোহানকে যেতে দিতে রাজি হবেন না তারা। গ্রামের মানুষ এমনিতে এসবে বেশি বিশ্বাস করে। সোহান কোনো ঝুঁকি দিতে চাইল না, ভালো করে বুঝিয়ে বলে দিল ওর ভাইদের যেন কোনোভাবেই মামা মামিদের কানে এসব খবর না যায়। পরের দিন খুব ভোরে সেই গ্রামে রওনা দেয় সোহান, আকাশ, আদেশ আর মিন্টু। রাস্তার অবস্থা খুবই খারাপ, তেমন কোনো যানবাহন নেই, রিক্সা একটা দূরত্ব পর্যন্ত নিয়ে গেলেও শেষের দিকে অনেকখানি রাস্তা, তাদেরকে হেঁটেই যেতে হলো। দুপুর ঢলে পড়ার পর ওরা সেই গ্রামটায় পৌঁছল। গ্রামটার লোক সংখ্যা মনে হয় খুবই কম, ওদের প্রথমেই যাবার কথা স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে, কিন্তু বাড়িটাকে দেখার জন্য সোহানের আর তরসই ছিল না।
না না, আগে বাড়িটা দেখে আসি, তারপর চেয়ারম্যান বাড়ি যাব।
আরে বাবা, চেয়ারম্যানের কাছে গেলে জায়গার সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায়,
আর নতুন করে আইডিয়ার দরকার আছে। জানি তো সবাই ওইখানে যেতে ভয় পায়, যে ভূত টুত ব্লা ব্লা, এমন রিস্কি জায়গায় হুটহাট করে যাওয়া ঠিক হবে না সোহান। কি বোকার মতো কাল থেকে তোমরা যে ভয় পাচ্ছ বলো তো।
বুঝছি, লাভ হইব না ওরে বলে। ও ভাই, ও ভাই, একটু শুনেন। কি ভাই?
আচ্ছা ভাই, এই এলাকায় একটা রাজবাড়ি আছে, কোন দিকে বলতে পারেন?
কেন ভাই, মনে জানেন না, জিন্দা ফেরত যেতে পারবেন না।
কি আলতো ফালতো কথা, বাড়িটা কোথায় তাই বলুন একটু।
এই সোজা গিয়া তিন রাস্তার একটা মোড় দেখবেন, হেরবামে 40 কদম গেলেই পাইবেন।
থ্যাংক ইউ
ভাই। গরিবের কথা বাঁচিয়ে নিলে ফলে অমন কইতাছি, যায়েন না, বড় বিপদে পড়বেন।
লোকটার কথা কান না দিয়ে সোহান বাড়িটা খুঁজতে শুরু করলো। এই গ্রামে পা দেওয়ার পর থেকে সোহান বুঝতে পারছিল এটাই সেই জায়গা, যে জায়গাটা সে খুঁজছে। এখানকার সব কিছুই যেন সে জানে, খুব পরিচিত, এমনকি রাস্তাগুলোও তার চেনা। ওই লোকটা না বলে দিলেও যেন সে পথ থেকে খুঁজে বের করতে পারত। কেউ যেন তার মনের ভেতর থেকে বলে দিচ্ছিল যে এখন কি করতে হবে আর কোন দিকে যেতে হবে। সম্মোহিতের মতো একটা রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো সোহান। অবশেষে সেই বাড়িটাকে দেখতে পেল সে।
সেই বাড়ি,
বাড়ি দেখা হয়েছে, এবার চলো।
কি বলো, ভেতরে যাবো না?
না না
না না, আমরা যাবো
না, আমরা যাবো না,
না না যাবো না।
আরে কেন,
এখানে ভূত থাকে সেই জন্য যাবো না?
কি সেই কাল থেকে ভূত ভূত বলে অস্থির করে মারছো তো? এই ভর দুপুর বেলা ভূত আসবে কোথায়?
এই বাড়িটা নিয়ে অনেক মিথ আছে সোহান, এখানে প্রেতাত্মারা থাকে, ওই বাড়িটাকে অভিশপ্ত করে রেখেছে, সেজন্যই ওই বাড়িতে কেউ গেলে সে হয় পাগল না হয় মরে যায়।
তাই? তার মানে তোমরা যাচ্ছ না? ওকে, আমি একাই যাচ্ছি।
শোন ভাইয়া,
ও তো একাই চলে যাচ্ছে।
চল চল ভিতরে চল, ওকে একলা ছাড়া ঠিক হবে না।
সুন্দর বলেই তো ভয়ঙ্কর, সে নারী হোক আর বাড়ি হোক।
সেটা ঠিকই বলেছ।
কোনটা, নারী না বাড়ি?
এই বাড়িটা ভয়ঙ্কর সুন্দর।
লেট চালা, কি বললাম আর কি বললাম। বড় ভাই একটু সামলো তো।
চলো চলে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, খারাপ কিছু হতে পারে।
আরে কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছো তোমরা, আমি তো এখানে রাতেও থাকতে পারবো।
যথেষ্ট হয়েছে, আর লাগবে না, চলো চেয়ারম্যানের বাড়ি চলো।
মাত্রই তো এলাম,
আর দরকার নাই, চলো তো সোহান এবার বাড়ি চলো।
চলো।
বাধ্য হয়েই সোহান ভাইদের সাথে চলে গেল স্থানীয় চেয়ারম্যানের বাড়ি। লোকটি ভালো মানুষ, তবে তিনিও অন্য সবার মতোই ভূতে বিশ্বাস করেন। সোহানকে অনেক বোঝালেন যেন সে আর ওখানে না যায়। সোহান আমেরিকা থেকে বাংলাদেশ দেখতে এসেছে শুনে তাদের চারজনকে অনেক খাতির যত্ন করলেন তিনি, তার বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে দিলেন। খেয়ে দিয়ে ওরা সবাই শুতে গেল, সারাদিন অনেক ধকল গেছে সবার উপর দিয়ে। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়লো আকাশ, আবেশ আর মন্টু, কিন্তু ঘুম নেই সোহানের চোখে। আজ রাতে জেগে জেগে সে অপেক্ষা করছে কিছু একটা ঘটার জন্য। গভীর নিশুতি রাত, ঝিঝি পোকারা ডাকছে, বাইরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সোহান কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে, হঠাৎ তার মনে হলো কোন একটা সমস্যা হয়েছে। হঠাৎ করে সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। রাতের বেলা গ্রামাঞ্চলে কত রকমের প্রাণীর ডাক শোনা যায়, কোনো কিছু চিনতে না পারলেও সোহান শুনতে পাচ্ছিল সবই, কিন্তু হঠাৎ করেই থেমে গেছে সেসব। একটা অস্বস্তিকর নিরবতা তাকে বিছানা থেকে ঠেলে তুলল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল সোহান। পাশের বিছানায় তার ভাইরা অঘোরে ঘুমোচ্ছে, যেন তাদেরকে অচেতন করে রেখেছে কেউ। সোহানের মাথায় ঘুলি পাকের মতো একটাই চিন্তা ঘুরছে শুধু, বাড়িটার রহস্য আজকে রাত্রেই তাকে ভেদ করতে হবে, আজ রাতেই। খুব সাবধানে দরজার পাল্লাটা খুলে ঘর থেকে বের হয়ে গেল সুহান। কি ঘটলো সেদিন রাত্রে কেউ তা জানল না। পরদিন সকালে খোঁজ পড়ে গেল সুহানের, না কোথাও নেই সুহান, কোথাও তাকে পাওয়া গেল না।
কোথাও পেলি ভাইয়া? না, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি।
কি হলো এটা? মা বাবাকে কি বলবে?
ভাইয়া আমার মনে হয় ও রাজবাড়িতেই আছে।
তুই শিওর? এতক্ষণে ভূত নিশ্চয়ই ওকে।
আরে হা, আগে চলো তো তাই দেখি, চলো।
কয়েকজন সাহসী গ্রামবাসীকে নিয়ে সোহানের ভাইরা সেই বাড়িটাতে গিয়ে উপস্থিত হলো। দূর থেকে তারা দেখতে পেল সোহানকে বাড়ির বারান্দার নিচে সিঁড়িতে সে বসে আছে। বিধ্বস্ত মনে হচ্ছে তাকে, কিন্তু চোখ দুটো জল জল করছে।
ওই তো সোহান।
সোহান ভাই,
সোহান ভাই,
সোহান ভাই,
আরে এই জায়গায় কি?
সোহান ভাই, কি হচ্ছে তোমার? তোমাকে এমন কেমন দেখাচ্ছে?
কি এরকম ফেল ফেল করে তাকায় আছো কেন?
সোহান, কি হয়েছিল রাত্রে তোমার? কখন বের হইছো?
আমাকে একটা কোদাল আর শাবল দেওয়া যাবে?
কোদাল আর শাবল?
কোদাল আর শাবল দিয়ে তুমি কি করবা?
একটা বিষয় জেনে গেছো।
জেনে গেছো কি?
এমন কিছু যা কেউ জানে না। আমাকে কিছু লোক দাও না, আমার একটু হেল্প দরকার।
সোহান কারোর সাথে তেমন কোনো কথা বলল না। ওর ভাইরা তাকে বারবার প্রশ্ন করতে থাকলো, জানতে চাইল তার কি হয়েছে, কেন সে এইভাবে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সোহান বলে এই সব কিছুর জবাবই সে পরে দেবে। সবাই ধরে নিল যে ওর ওপর ভূতের আছর হয়েছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ওকে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করলো সবাই। কিন্তু সোহান সবাইকে জোর দিয়ে বলল সে এখান থেকে যাবে না, তার শাবল আর কোদাল চাই চাই। প্রচণ্ড অবাক হলেও সোহানের ভাইরা সত্যি শাবল আর কোদাল জোগাড় করে দিল। এরপর ঢুকে পড়লো সে বাড়ির ভেতর। সোহান তাকে নিয়ে গেল একতলার একটা ঘরের ভেতরে। প্রথমে কেউ সেটার ভেতরে যাবার সাহস করছিল না। সোহান সবাইকে আশ্বাস দিয়ে বলল ভয় পাবার কোনো কারণ নেই, আর কারো কোনো ক্ষতি হবে না এখানে। ঘরের মাঝখানে পুরনো আসবাবপত্রের কিছু ভাঙা চোরা নমুনা তখনও রয়ে গেছে। ভ্যাপসা একটা পুরনো গন্ধ সারা বাড়িটা জুড়ে। তারপরও বোঝা যায় কত বড় বনেদি জমিদার বাড়ি ছিল একসময় এটা। এক কোণার একটা দেয়াল দেখিয়ে সোহান বলল সে দেয়াল থেকে ভেঙে ফেলতে। প্রথমে সবাই খুব অবাক হয়ে গেল, তারপর সোহান নিজেই একটা শাবল তুলে নিল, তারপর প্রচণ্ড আঘাত করে দেয়ালটাকে খুঁটতে থাকলো। তার দেখা দেখি অন্যরাও হাত লাগালো, হঠাৎ ক্ষণ করে একটা উঁচু টুকু ছিটকে এসে পড়ে নিচে। দেয়ালটা ফাঁপা, বাইরের একটা অংশ ধসে পড়েছে, আর সেই অংশের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা কঙ্কালের হাত। কঙ্কালটার হাতে একটা সোনার মালা। নিঃশ্বাস ফেললো সোহান, এতদিন পরে বুঝি বন্দি প্রেতাত্মা মুক্তি পেল। কঙ্কালটাকে বের করে কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। স্থানীয় চেয়ারম্যানকে সব খবরই জানানো হলো। মসজিদের ইমাম জানাজা পড়িয়ে নিয়মিত কবর দিল কঙ্কালটাকে। সব কিছু শেষ হলে পরে সোহানকে ধরে বসলো তার ভাইরা। কি ঘটেছিল খুলে বলতেই হবে। কিভাবে সোহান জানলো এই কঙ্কালের কথা? তখন সোহান তার ভাইদের শোনালো এক অদ্ভুত গল্প, এমন এক হৃদয় বিচারক গল্প যে আগে কেউ কোনোদিন জানতে পারেনি, আর সোহান জানতে পেরেছে গতকালকে। নিজের মুখে তাকে জানিয়ে গিয়েছে সেই মেয়েটি। কে সেই মেয়ে? কি ঘটেছিল এখানে? সেটা নির্মম এক অন্যায়ের গল্প, অচিত্র এক ভালোবাসার গল্প। সেটা জানতে গেলে বেশ কিছুটা সময় পেছনে যেতে হবে। আমাদের আসলে বেশ কিছুটা সময় পেছনে যেতে হবে। কি আছে বাকি গল্প? এবং আমি একটা জায়গায় ভীষণ ভয় পেয়ে গেছি, যে যখন সোহান দেয়াল খুঁজছিল ফাঁপা শব্দ, আমার মনে হচ্ছিল কি গুপ্তধন নাকি অন্য কিছু। হঠাৎ যখন কঙ্কালের একটা হাত এবং সোনার বালা, আমার একটা বেশ পুরনো ছবি, হিন্দি ছবির কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে কুদরত, তোমার মনে আছে? হেমা মালিনী এবং রাজেশ খানের একটা ছবি। আমার দেখেছি কিনা আমি জানি না, যারা দেখেছেন তারা আশা করি মনে করতে পারবেন। সেটা খুব ইন্টারেস্টিং ছবি। আমি কিছু কিছু ছবি মাঝে মাঝে নাম মনে আসলে বলে দেবো, অবশ্যই যারা দেখেননি ছবিটা দেখবেন। কুদরত, হেমা মালিনী এবং রাজেশ খান্না, এটা বোধ হয় 79 সালের দিকের ছবি, আমি অনেক পরে দেখেছি।
আর আমার আসলে মনে হচ্ছিল
আনারকলির কথা ছেড়ে, আনারকলি যাকে জীবন্ত দেয়ালের ভিতরে।
কিন্তু এই মেয়েটি কে যে পুরো গল্প শুনিয়েছে সোহানকে, এবং সোহান দেখিয়ে কিছু একটা হয়তো বুঝতে পেরেছে, সেটা কিছুই আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। সেই বললাম যে এবার কুয়াশা খুব বেশি ঘনীভূত, আমি ভেবেছিলাম যে গল্প বোধহয় এখানে শেষ হয়ে যাবে, মনে হচ্ছিল যে এখন একটা কিন্তু কিছু একটা পাওয়া গেছে এটা ঠিক, কিন্তু তারপরেও যেন আরো অনেক কিছু বাকি থেকে গেছে। সেটা
কি পাওয়া গেল,
কি পাওয়া গেছে, যে হ্যাঁ কাহিনীটা কি,
সোহান কিভাবে এত কিছু জানতে।
হ্যাঁ সেটাই, সেটা আমাদেরও প্রশ্ন, আমি জানি সব বন্ধুদের সে একই প্রশ্ন, এবং সেই উত্তর প্রশ্ন আমরা নিশ্চয়ই পাবো। ছোট্ট একটা বিরতির পর রাত একটার খবরের পর আমরা ফিরে এসে জানবো, কিন্তু তার আগে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আছে কুয়াশার গল্পে, তারা কি, তারা যে প্রেডিক্ট করেছে তার কতটা মিলেছে, তারা এখন কি বলছে সেগুলো আমরা জানবো। 8920 মাধ্যমে যারা এসএমএস পাঠিয়েছে মোবাইলের মাধ্যমে, সেখান থেকে ব্রতি পড়ে শোনাচ্ছেন, আমি আমার ফ্যান পেজ থেকে কিছু এসএমএস মানে মেসেজ করছি।
আমাদেরকে দেখিয়েছে ওমর শরীফ, প্লিজ শর্মিনাপু বেশি ভয় দেখাচ্ছ আজকে, লিখেছে আমাদের অভিমানী বন্ধু, সেও ভীষণ ভয় পাচ্ছে। তারপর আমাদের আবু রায়হান 17 বছর বয়সী বন্ধু, সে আমাদের শুনছে এবং বলছে আওয়াজটা দিও না আমার ভীষণ ভয় লাগে।
তোমার 17 বছর, আমরা কিন্তু বলেছিলাম 18 বছরের নিচে যারা তারা শুনবে না, তাহলে তো আমার করার কিছু নেই, আমি তো প্রথমেই বারণ করেছি।
লিখেছে আমাদের শাকিল, 14 বছর বয়স্ক, কুয়াশার শব্দগুলি সবগুলি পর্ব শুনে, আমাদের মানা যদি তোমরা না শুনো তাহলে কিভাবে হবে। আচ্ছা অলোক হায়দার বাঞ্ছারামপুর থেকে জানতে চাই, এটা কি সত্যি ঘটনা কিনা সেটা এখনো আমরা বলবো না, একদম পরে গিয়ে বলবো পুরো কাহিনীটা শেষ হওয়ার পরে। লিখেছে আমাদের বন্ধু, নাম লিখতে ভুলে গিয়েছে, কুয়াশার আড়ালে তার নামটা হারিয়ে গেছে, বলছে কাহিনীটা চরম রহস্য খুঁজে পাচ্ছি না, বাচ্চারা কেন কুয়াশার আড়ালে শুনতে পারবে না।
বাচ্চারা তো শুনে ন্যাচারালি এটা খুব ভয় পাওয়ার কথা না, তো বাচ্চাদের জন্য তো সবকিছু না, সেটা আমার না শোনাটাই ভালো।
লিখেছে আমাদের রবীন্দ্র মামা উত্তরা থেকে, আজকে এই গল্পটা শুনে তার ভীষণ খারাপ লাগছে, কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো, কার মৃত্যু সেটা নিয়ে সে বেশ চিন্তিত। ফাহিমা বাজার থেকে ভয় পাচ্ছে, এটা কোন ডিস্ট্রিক্টের ঘটনা জানতে চাই। সেদিন লিখেছে খিলক্ষেত থেকে, আর বলছে আয়োজনটা অসম হচ্ছে এটা। আচ্ছা যে মারা গেল তার এটা সত্যিকারের ভালোবাসা ছিল, লিখেছে অনেকেই আছেন, এখন পর্যন্ত প্রেডিকশনের উপরেই আছে।
আচ্ছা নীল আকাশ মেঘ লিখেছে, আমি একা ঘরে লাইট অফ করে শুনছি আর ভয়ে গা কাঁপছে। স্বপ্নিল আহমেদ বাবু লিখেছে, প্লিজ আবার স্টোরিটা আমি বলবো পরে ফিরে এসে, আবার একটু ধরিয়ে দেবো, আমি অসুবিধা নেই। মওদুদ আহমেদ মুরাদ লিখেছে, আপু আমি শুনছি আত্মীয় সেটা খুবই ভয়ঙ্কর, লিখেছে সাদ। আর লিখন ওয়াহিদ লিখেছে, খুব ভালো লাগছে আবার ভয়ও লাগছে তবুও শুনছি। ইমন খান লিখেছে, আপু ভূতের গল্প শোনাচ্ছ নাকি, পুরোটা শুনে দেখো। এম এইচ ফরহাদ লিখেছে, কে কি ভয়ানক গল্প আপু, ভয় লাগছে, বাতি জ্বালিয়ে রেখে অনেক অনেক বাতি জ্বালিয়ে রেখে অনেক অনেক ভয় লাগছে, আর অনেক ভালো লাগছে লিখেছে তুহিন আহমেদ। কাজী সাদাব লিখেছেন, অনেক ইন্টারেস্টিং লাগছে। রিমন ঘোষ পাপি লিখেছে, আমার খুব মজা লাগছে। আনিস কপিল লিখেছে, আমার ভূতের গল্প খুব ভালো লাগে। ফাতিমা ইয়াসমিন জেমিনি লিখেছে, আপু স্টোরিটা অনেক ভয় দেখাচ্ছে। আচ্ছা ভয় দেখায়ও তাহলে রেডিওতে। আর
কক্সবাজার থেকে সামিরা বলছে, তেমন ভয় করেনি কিন্তু খুব বেশি ভালো লাগছে আজকের গল্পটা। লিখেছে আমাদের বন্ধু আরেকজন যার নাম কুয়াশার আড়ালে হারিয়ে গেছে। আচ্ছা নাম না লিখলে আমি আর খুলে বার্তা পড়বো না, ভালো গল্প, তবে এটা কি বাস্তব কাহিনী নাকি জানতে চাই অনেকেই। আর বলছিল আরেক বন্ধু শামিম, এই মেয়েটি যে যা স্বপ্ন দেখে সোহান, সেটা সোহানের মা তার ধারণা।
আচ্ছা সেটুকু সব পরে জানা যাবে, কিন্তু তার আগে আমি জানিয়ে দিচ্ছি এই এবার যে এবারে যে আমাদের যে নাটকের অভিনয় অংশে অভিনয় করেছে জামান সাইফ, বন্যা, সাকিফ ফরজানা, সিফাত, মাহমুদ, তুষার, কাঞ্চন, রনি, লোবান, সাফরিন, মঞ্জু আর খালিদ, আমাদের সাউন্ডের খালিদও আছে এখানে, এবং অসাধারণ যে সাউন্ড, সাউন্ডের ব্যাপারটা সে টোটাল তার ক্রেডিটই হচ্ছে খালিদের আর এডিটিং সবকিছুই, এবং এই চমৎকার স্ক্রিপ্ট তৈরি করেছে এবারও সিফাত মাহমুদ। এই সবাইকে আমি, এই কুয়াশা পুরো টিমকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে যাচ্ছি, ইনক্লুডিং ব্রতি। তো ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, তারপরে আমরা আবারও ফিরে আসছি কুয়াশার বাকি গল্প নিয়ে। সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন শারমিন এবং ব্রতি আছে কুয়াশায়। আর শুনছেন এপিসোড রেডিও 89.2, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920। আর যে শারমিনের ফ্যান পেজ এপিসোড রেডিও 89.2 ফ্যান পেজ আছে, আর অনলাইনে লগ ইন করে যারা শুনছেন তারা এসএমএস পাঠাবেন ebcradio.fm/message।
শারমিন, একটা জরুরি বিষয় আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যারা কুয়াশায় কোনো সত্যি ঘটনা কিংবা তাদের লেখা কোনো রহস্যের গল্প পাঠাতে চায়, তাদের জন্য একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, সেটা হচ্ছে কুয়াশা kuashafm8920@gmail.com। এই ঠিকানায় মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আকারে, ডকুমেন্ট আকারে পাঠাতে হবে এবং বাংলায় লিখে পাঠালে হবে।
এবং ইতিমধ্যে অনেকে পাঠিয়েছেনও, এবং আগামী সপ্তাহে আমরা যে গল্পটা প্রচার করবো সেটা একজন বন্ধুর পাঠানো গল্প, আমাদের লিসনার একজন আছেন তার পাঠানো গল্প আপনারা শুনতে পাবেন। সুতরাং যারা ইন্টারেস্টেড অবশ্যই কলম কাগজ হাতে নিয়ে আজকে কুয়াশা শুনবার পরেই বসে যান,
সঙ্গে থাকুন।
আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও 89.2, এবং যথারীতি আছি আমি শারমিন
এবং আমি ব্রতি।
এবং আজকের গল্পটা খুব অদ্ভুত একটা গল্প, ভীষণ ভয়, ভীষণ একটা কৌতূহল, ভীষণ একটা রহস্য সবার মনের মধ্যে তৈরি হয়ে আছে। অনেক বন্ধু জানতে চাইছে যে আপু প্রথম থেকে একটু করে বলে দেওয়া যায় নাকি। আমি খুব শর্ট করে একটু বলে দিতে চাচ্ছি ঘটনার একেবারে প্রথমে যদি আমরা চলে যাই, সেটা বাংলাদেশে নয়, নিউ ইয়র্ক শহরে মা নীলিমা চৌধুরী এবং তার ছেলে সোহান দীর্ঘদিন যাবৎ তারা প্রবাসী, এবং নীলিমা চৌধুরীর সন্তান সোহানের জন্মই নিউ ইয়র্কে। বাংলাদেশ সম্পর্কে তার তেমন কিছু জানা না থাকলেও বাঙালি বাঙালি সংস্কৃতিতে যা যা আছে তার মা তাকে সেই সব শিক্ষাই দিয়েছে। সে মোটামুটি হ্যাঁ বাংলায় কথা বলে, এবং সোহান তার গ্রাজুয়েশন শেষ করার পর সিদ্ধান্ত নেয় সে দেশ বিদেশ ঘুরে দেখবে, এবং তার অনেক শখ পুরো পৃথিবীটা ঘুরে দেখবার। সে ঠিক করে সে ইউরোপে যাবে, কিন্তু তার মা ছেলেকে চোখের আড়াল করতে চায় না বলে আগ্রহী ছিল না দিতে। এবং সোহান যে রাতে তার মায়ের সঙ্গে কথা হচ্ছিল যে সে ইউরোপে যাবে, সে রাতে একটা ভয়াবহ স্বপ্ন দেয়, ভয়াবহ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে চায় যেটাকে অনেক তার কাছে অনেক মানে আকুতি মিনতি করছে, কি যেন একটা বলতে চায়, দুপুরের শব্দ, চিৎকারের শব্দ, এবং এই এই ধরনের একটা শব্দ, একটা মেয়ের কণ্ঠস্বর সে আগে সবসময় শুনতে পেত। খুব ছোটবেলা থেকে সে একই স্বপ্ন দেখে, এই স্বপ্নে সে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ঘরবাড়ি দেখে, যে ঘরবাড়িগুলোর সঙ্গে সে যেখানে থাকে সেই জায়গা তো কোনো মিল নেইও, এবং যে ধরনের পোশাক আশাক পরা মানুষগুলো সে স্বপ্নে দেখে সেরকম পোশাক আশাক পরা মানুষের ছবিও সে কখনো কোথাও দেখেনি।
এমনকি তার মায়ের কাছে সে তাদের দেশের কিংবা গ্রামের যে ধরনের ছবি দেখেছে তার ভিতরেও সেরকম
কেউ নেই। তো সেদিন রাতে স্বপ্ন দেখবার পর সকালবেলা নাস্তা খাবার টেবিলে বসেই সোহান তার সিদ্ধান্ত পাল্টে ফেলে যে সে ইউরোপে যাবে না, যে বাংলাদেশে ফিরে আসবে, ফিরে আসবে না ঘুরতে যাবে। তার মাকে বলে মা তার প্রথম আপত্তি করে, কিন্তু পরে সোহানের জেদের কাছে তার মা হার মেনে দেয় এবং তাকে পাঠিয়ে দেয় তাদের গ্রামের বাড়িতে, এবং সেখানে গিয়ে সোহান তাদের আত্মীয় স্বজনের সঙ্গে তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায়, গ্রাম ঘুরে দেখতে থাকে। কিন্তু তার মনের মধ্যে একটা জিনিস বারবার ওকে মারতে থাকে যে পুরোনো ঘর বাড়ি বা কোন মন্দির বা রাজবাড়ি কোথাও বুঝে বেঁধে বাড়ি
আছে, স্বপ্নে দেখা কণ্ঠস্বর এবং
সমস্ত খুঁজে দেখতে থাকে। কেন যে সেখানে তার মনে হচ্ছিল তার সেই গ্রামের সঙ্গে সেই স্বপ্নের কোথাও যেন একটা যোগসূত্র আছে, এবং একটা পর্যায়ে একটা বাড়িতে যায় পুরোনো বাড়িতে, কিন্তু সেখানে কিছুই পায় না, কিন্তু অন্য একটা বাড়ি দেখে সেটা আরো বেশি পুরনো, সেটা দেখে তার মনের মধ্যে কৌতূহল জাগে। এবং আমরা দেখি এক পর্যায়ে তাকে সেখানে যেতে তার আত্মীয় স্বজন সবাই বারণ করে, কারণ বাড়িটা ভুতুরে বাড়ি বলে একটা দুর্নাম আছে বাড়িতে, সেখানে কেউ যায় না। কিন্তু সোহানের সেখানেও সোহানের জেদের কাছে সবাই হার মানে এবং যায়, এবং সেখানে গিয়ে সোহান শাবল দিয়ে একটা দেয়াল ভাঙে, ফাঁপা একটা দেয়াল থাকে, এবং সেখান থেকে আমরা যেটা জানি বা জানতে পারি বা দেখতে পাই যে একটা কঙ্কালের হাত বের হয়ে আসে, এবং বা হাতের মধ্যে একটা সোনার বালা, বোঝাই যাচ্ছে একটা মেয়ের হাত বা মেয়ের কঙ্কাল। তারপরে আমরা জানি না কি, সেটা আমরা এখন শুনবো বা গল্পের বাকি অংশে। তো বন্ধুরা যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, এবং আবারও বলছি যারা অপ্রাপ্ত বয়স্ক এবং যাদের হৃদযন্ত্রে বা কি হার্টের সোজা কথা হার্টের প্রবলেম আছে বা খুব দুর্বল চিত্তের হার্ট খুব উইক বা কোনো বড় অসুখ থেকে উঠেছেন, এই মুহূর্তে অসুস্থ আছেন এবং ছোট বাচ্চা যারা, তারা অবশ্যই এটা শুনবেন না। আমরা চলে যাচ্ছি গল্পের বাকি অংশে, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছে প্রতি।
যে কোনো মুঠোফোন থেকে আপনার 200 নাম্বার, অনলাইনে বিসি রেডিও bd.fm/message, ফেসবুকে এবিসি রেডিও FM 90.2 পেজ এবং আজ শারমিনার ফ্যান পেজ, সঙ্গে থাকুন,
কোথাও যাবেন না। সেটা অনেক কাল আগের কথা। এই বাড়িটা ছিল একজন জমিদারের, তার নাম সলিম চৌধুরী। বিশাল তার শান শওকত, আশেপাশের এলাকার সব মানুষ তথস্থ ছিল তার ভয়ে। বিলাসিতা করে আর টাকা উড়িয়ে দিন কেটে যেত সেই জমিদারের। নিজের বিলাসিতার জন্যই এত বড় বাড়ি অনেক টাকা খরচ করে তৈরি করিয়েছিল সে। অনেক দূর দূরান্ত থেকে আনিয়েছিল বিশাল বড় বড় ঝাড়বাতি, দামি দামি আসবাবপত্র, বিখ্যাত সব চিত্রশিল্পীদের দিয়ে আঁকিয়েছিল নিজের ছবি, আরো নানা রকম দামি দামি পেন্টিং, কোনো কিছুরই অভাব ছিল না তার। সেই জমিদার বাড়ির পাশের বাড়িতেই সবার অজান্তে বেড়ে উঠছিল একটি মেয়ে, তার নাম কুলসুম। কুসুমের বাবা মা কেউ ছিল না, শুধু ছিল এক খালা। অনাথ এই মেয়েটিকে আশ্রয় দিয়েছিল তার খালা, কিন্তু সেই খালা নিজেও ছিল খুবই গরিব। খালার স্বামী মারা গেছে অনেক আগে, পেটের দায়ে জমিদার সলিম চৌধুরীর বাড়িতে কাজ করতো তার এই খালা। কুসুম এখানেই বড় হতে থাকে। কুসুম ছিল অপরূপ সুন্দরী, একটু বড় হতেই তাকেও জমিদার বাড়িতেই কাজ করতে বলা হলো।
সাপ খুব বেশি, তুমি চিন্তা করো না, তো কিছু হবো না, আমি যাই খালা। আচ্ছা শোন, আগে খালা বাটি গুলো একটু বাড়ির ভিতর নিয়ে যাব। আচ্ছা দাও, সকাল থেকে কিছু খাস নাই? খাইছি তো, দুই গাল মুড়ি খাইছি। আচ্ছা আচ্ছা শোন, ফুলগুলা জমিদার বাড়ির ঘরে সাজায় বসার ঘরটা একটু মুইটা দিস, আমার বাপের ব্যথাটা যে বাড়ছে কোমর নামাইতে পারি না। আচ্ছা খালা, তুমি চিন্তা করো না, আমি করে দিই, আমি এখন আসি। আচ্ছা মা যা।
এভাবেই রোজ জমিদার বাড়িতে কাজ করতে লাগলো কুসুম খুব মন দিয়ে। সে ছিল ফুলের মতোই নিষ্পাপ আর সরল মনের, কিন্তু কুলসুমের রূপ নজর এড়িয়ে যেতে পারল না জমিদার সলিম চৌধুরীর। এত সুন্দর একটি মেয়ে প্রতিদিন তার বাড়িতে আসা যাওয়া করে, এটা খেয়াল করেছিলেন সলিম চৌধুরী। কুলসুমের প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ জেগে উঠল সলিম চৌধুরীর মনে। নানাভাবে কুলসুমের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি।
এই মেয়ে শোনো, প্রতিদিন বাড়ির পেছনে কি করো তুমি?
ফুল তুলি।
বেলি ফুলগুলো তুমি সাজাও?
জি।
নাম কি তোমার?
আমার নাম কুসুম।
সুন্দর নাম।
আমি যাই।
কেন, আমি কথা বলি ভালো লাগে না?
না মানে আমার কাজ আছে।
তুমি ফুল খুব ভালো সাজাও, সাজাবি তো, তুমি নিজেও ফুলের মতো সুন্দর। যাও, আমি তোমার নাম দিলাম কুসুম। কুসুম মানে জানো?
না।
ফুল, তুমি কিন্তু ফুলের মতোই সুন্দর।
আমি যাই।
এত বড় একজন জমিদার সলিম চৌধুরী, তিনি চাইলেই পারতেন জোর করে কুলসুমকে দখল করতেন, কিন্তু সলিম চৌধুরী তেমন মানুষ ছিলেন না, তাদের বংশের একটা সম্মান আছে। সেদিকে ঠিকই টনটনে জ্ঞান ছিল তার, একটা গরিব মেয়ের উপর জবরদস্তি করতে গেলে অসম্মানজনক হবে সেটা তার জন্য, সেটা তিনি খুব ভালোই বুঝতেন। কিন্তু তাই বলে কি কুলসুমকে ছেড়ে দেবেন তিনি? না, মোটেও না। সলিম চৌধুরী ছিলেন শেয়ালের মতো ধূর্ত, তিনি সাপও মারবেন অথচ লাঠিও ভাঙবে না। ভালোবাসার এক খেলা তিনি শুরু করলেন সেই সরল নিষ্পাপ মেয়েটির সাথে। সলিম চৌধুরী বুঝতে পেরেছিলেন এই মেয়েটিকে আর অন্য কোনোভাবেই পাওয়া যাবে না, কুলসুমকে পেতে হলে তাকে ভালোবাসারই অভিনয় করতে হবে তার সাথে।
জানি না,
কোনো ভয় নেই।
খালা কোন দিন জানে দৌড়া ফেলবে, প্রতিবারে এইভাবে আপনার সঙ্গে দেখা করতে আসি।
ধরলে ধরো
যা, আপনার একটা সম্মান আছে না
তো?
একজন কাজের মেয়ের সাথে আপনার ভাব ভালোবাসা, এটা সবাই জানবে, আপনার সম্মান চলে যাবে না?
আমার সম্মান তুমি সামলাবে,
সেই দায়িত্ব পাইলে তো আমি অনেক খুশি হব।
শোনো, তুমি কুসুম কুসুমের মতোই থাকো, আমি আমার সম্মান সামলাতে জানি, ভালোভাবেই জানি।
পারেন তো সকালবেলা আমি যাই,
যদি যেতে না দেই
কি কর চরম পারেন তো। এভাবে ভালোবাসার অভিনয় করে কুসুমের মন ধীরে ধীরে অধিকার করে নিলেন সলিল চৌধুরী। শরণ মেয়েটা বুঝতেও পারল না যে সে জমিদারের অবৈধ লালসার শিকার। সে সলিল চৌধুরীকে মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু কাউকে কিচ্ছু জানায়নি। সলিল চৌধুরী তাকে বলেছিলেন যেন সবকিছু সে গোপন রাখে, সময় মতো সবার সামনে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেবেন তিনি। কিন্তু কুলসুম জানত না তাকে ধোঁকা দিয়ে জমিদার সলিল চৌধুরী নিজের বংশ মর্যাদা রক্ষা হয় এমন একজন বড়লোকের মেয়েকে বিয়ে করবার পরিকল্পনা করছেন। কুলসুম তখন মা হতে চলেছে।
কি ব্যাপার, তুমি এখন এখানে? তোমাকে না জলসাঘরে আসতে মানা করেছি?
আমার কোনো রাস্তা নাই।
কেন, কি হয়েছে?
আমি আমি আমার পেটে আপনার সন্তান।
কি অবস্থা বলবো,
সত্যি বলতে আমার আপনি বাঁচান।
আমি কি করে বাঁচাবো?
সন্তানটা তো আপনারই।
কে বলেছে? তুমি? আমি কোনো সন্তানের বাবাটা বানাই।
আপনি কি বলেন, কি বলেন এইসব?
আমি শুনো, কত টাকা লাগবে তোমার? আজ রাতেই এলাকা ছাড়তে হবে তোমার।
আমি আমি কোথায় যাব? আপনার সাথে আমি কোথাও যাব না।
যেতে তোমাকে হবেই।
আমি আপনার পায়ে পড়ি, আমার আপনি দূরে সরাবেন না।
আহ, ছাড়ো,
আমার একটু দয়া করেন, একটু দয়া করেন, আমি আপনার ছাড়া বাঁচবো না, আমি আপনার ছাড়া বাঁচবো না।
এই ওঠো তো, এই বোকামে ওঠো, একটু রঙ্গ করলাম তোমার সাথে, ভয় পেয়েছো? আমি তোমাকে বিয়ে করব।
আপনি কি বললেন, সত্যি?
আর কেউ জানে এই বিষয়ে?
না, আর কেউ জানে না।
শুনো, এখন মুখ বন্ধ রাখো, কাউকে জানানোর দরকার নেই আপাতত।
আমি কাউকে জানাবো না, আপনি যা করবেন আমি তাই করুন, কাউকে বলবো না।
আশার বুক বাঁধে কুলসুম, তার ভালোবাসার মানুষ এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে না তার সাথে। নিশ্চয়ই সে আসবে, নিশ্চয়ই তাকে সে ঘরে তুলে নেবে, কিন্তু অপেক্ষা শেষ হয় না। দিনে দিনে মানুষের চোখে পড়তে থাকে কুলসুমের শরীরের পরিবর্তন, লজ্জায় মাথা নিচু হয়ে যায় কুলসুম আর তার খালার।
মাথা হেট হয়ে গেল, কি দেহায় নেই রে বাবা, সেটাই তো কান্ড। নিজের যেমন বাপ মা ঠিক নাই, নিজেও ওই রকমই কান নাকার সাথে লটর পটর করে পেট পাঠাইছে। এবার থাকাও পাও,
কুসুমের চোখের পানি যেন আর ফুরায় না। কি অপরাধ তার, সে তো বিশ্বাস করেই ভালোবেসেছিল মনে প্রাণে সলিল চৌধুরীকে, সারা জীবন নিজের ভালোবাসার মানুষের কাছেই থাকতে চেয়েছিল। জমিদারের টাকার লোকতত্ত্ব ছিল না, কিন্তু কেন সব এমন হয়ে গেল? আজ তার পবিত্র ভালোবাসায় এত বড় কলঙ্ক লাগলো, সবাই এখন তাকে চরিত্রহীনা বলে মনে করছে, অন্যের পাপের দায়ভার নিতে হবে তার কোলের সন্তানকে। মনে মনে কুলসুমের ভেতর খুব দানা বাঁধতে লাগলো, একই সাথে প্রচন্ড অসহায়ত্ব আর লজ্জায় সে কুকড়ে যেতে লাগলো। সলিম চৌধুরী তাকে ডেকে পাঠিয়েছে নিজের খাস চাকর দিয়ে, বলে পাঠিয়েছেন কেউ যেন জানতে না পারে এমন ভাবে তার কাছে যেতে, খুব জরুরি কিছু কথা তিনি বলতে চান কুসুমকে। হ্যাঁ, কুসুম অবশ্যই যাবে, জানতে চাইবে কোন অপরাধে আজ তার এই দশা। কিন্তু সে জানত না ভালোবেসে মানুষ এতটা নিচেও নামতে পারে। কুসুম এটাও জানতো না যে আর কোনোদিনই সলিম চৌধুরীর স্ত্রী সে হতে পারবে না।
কুসুম এসছো তুমি?
আপনি আমার আয়তে করছিলেন না?
কেউ কি জানে তুমি এসছো এখানে?
না, আমি কাউরে করিনি, কেউ জানে না।
আজকের পরে আর কেউ জানবে না।
আপনি কি করবেন?
ব্যবস্থা করতে বলেছিলাম, করেছিস?
কোনো কিছু বোঝার আগেই কুসুম নিজের ভালোবাসার মানুষের হাতে খুন হলো। তার অপরাধ ছিল সে জমিদারের সন্তানের মা হতে চলেছে, তাই অন্তঃসত্ত্বা মেয়েটিকে খুন করে জমিদার সলিম চৌধুরী লাশ গেঁথে ফেলল দেয়ালে। তার একান্ত বিশ্বস্ত অনুচর সাহায্য করলো তাকে এ কাজে। এছাড়া আর কোনো কাকপক্ষীও জানতে পারল না এই কথা। কেউ জানল না কুলসুম নামে মেয়েটা কোথায় হারিয়ে গেল। শুধু ভোরবেলা ঘুম থেকে উঠে কুলসুমের খালা দেখল, কোথাও নেই কুলসুম। কুলসুমকে আর কোনো দিন পাওয়া গেল না।
পালাইছে
কইছিলাম না, মেয়ে ভালা না, নির্ঘাত পালাইছে বিয়ার আগেই বাচ্চা। মা গো মা, কি সর্বনাশ সামাইয়া, ভালা হয়েছে খালা, আল্লাহর কাছে শুকরিয়া করো। মেয়ে ভাগছে, দেখো গা, যার লগে ইটিশ পিটিশ আসছিল তার লগে ভাগছে, তোমার ঘাট ঠেকা তো নামছে।
কি খুই সব ও কুসুম, মারে তুই কই গেলি?
কাইন্দ না খালা, কি করবার কাইন্দা? আর কোথাও পাওয়া গেল না কুসুমকে। সময় গড়িয়ে যেতে থাকে। সলিম চৌধুরী যেন ভুলেই গেছেন যে তার জীবনে কুলসুম নামে কেউ কখনো এসেছিল। একসময় ধুমধাম করে তার মতোই আরেক জমিদারের মেয়েকে বিয়ে করে নিয়ে এলেন তিনি। জমিদারি বিয়ে বলে কথা, সানাই বাজল, বাজি পুড়ল, এমন ধুমধাম হলো যা কেউ কখনো আগে দেখেনি। সলিম চৌধুরী নিজেও খুব খুশি, তার বউ অপূর্ব সুন্দরী। কিন্তু তার চেয়েও বড় কথা, সে বিরাট বড় লোকের মেয়ে। অনেক উপহার পেয়েছেন সলিম চৌধুরী, তার বংশমর্যাদাও রক্ষা পেয়েছে। বাসর রাতে মধুর স্বরে
ঘুমানোর সময় নাকি? কে তুমি?
আমি।
আমি কে?
আমি তোরে সালুম না, আমি তোরে সালুম না সলিম। আমি তোরে সালুম না।
চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও তুমি।
কি হয়েছে? এই এই কার সাথে কথা কন? কি হয়েছে?
না কিছু না, কিছু না, তুমি ঘুমাবো।
ভয় পাইছেন?
না না, শোনো, ঘুমাও তুমি বউ।
সুখের সাগরে যেন ভাসছিলেন সলিম চৌধুরী, কিন্তু ভুলে গিয়েছিলেন কিভাবে নিজের হাতে নিষ্পাপ একটা মেয়ের সুখের কবর তিনি রচনা করেছেন। তার হাতে লেগে আছে কুলসুমের রক্ত। সেই রক্ত কি তাকে শান্তিতে বাঁচতে দেবে?
সলিম, আমি কুসুম, আমি কুসুম গো, তোমার কুসুম।
কি চাও তুমি? কেন আসছো আমার কাছে?
আমি বলছিলাম না, আমি বলছিলাম না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে নিয়ে যাব, আমার কাছে নিয়ে যাব।
না না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।
যাবি না মানে? তোরে আমি নিয়ে যাবই, আমি তোরে বাঁচতে দেবো না। তুই অভিশপ্ত, তোর বংশ আমি শেষ করে দেব, কাউকে বসতে দেব না, কাউকে দেব না, কাউকে দেব না।
কুলসুম ফিরে এসেছে, ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মানুষকে খুন করা যায়, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অতৃপ্ত আত্মাকে কুলসুমের রোষের হাত থেকে এই জীবনে রেহাই নেই সলিম চৌধুরীর। মৃত্যুর গভীর থেকে উঠে এসেছে কুলসুম, সে তার হারানো সম্মান ফেরত চায়। অপঘাতে শেষ হয়ে যাওয়া জীবনটার জন্য প্রতিশোধ নেবে সে। সলিম চৌধুরীর লালসার জন্য সে পৃথিবীতে বাঁচতে পারেনি, কিন্তু তার অনাগত সন্তানও দুনিয়ার মুখ দেখতে পায়নি। তাহলে সলিম চৌধুরী কেন শান্তিতে বাঁচবে? তার সন্তানরা কেন দুনিয়ার বুকে সুখে বসবাস করবে? প্রচন্ড প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা কুলসুমের আত্মা প্রতিজ্ঞা করেছে, তিলে তিলে যন্ত্রণা দিয়ে হত্যা করবে সলিম চৌধুরীকে। বাঁচতে দেবে না কোনো মতেই সলিম চৌধুরীর বংশধরদের।
আজ এত সেজে সেজে বউ,
একটা সুখবর দিব।
কি সুখবর? সত্যি সত্যি বলছো তুমি? আমি বাবা হব, সলিম চৌধুরী বাবা হবে। তুমি আমার এসছো, চলে যাও, তুমি চলে যাও।
আমি আমি তোরে বলছিলাম না, আমি আবার আসবো, তোর বংশকে আমি শেষ করে দেব, তোকে আমি নির্বংশ করে দেব।
আমি হতে দেবো, হতে দেবো না।
কার সাথে কথা বলো, কার সাথে কথা বলো তুমি?
কারোর সাথে না।
কি হয়েছে তোমার, এমন করো কেন?
কিছু না, কিছু না, ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি না, আমি ঠিক আছি।
ভয়ে পাগলের মতন হয়ে গেলেন সলিম চৌধুরী। তিনি দিন রাত গিড়গিড় করে কথা বলেন কার সাথে? হঠাৎ হঠাৎ কেন যেন চমকে ওঠেন, কিছুই বুঝতে পারে না তার স্ত্রী সুরাইয়া বেগম। তালাবদ্ধ একটা ঘরের আশেপাশে মাঝে মাঝে উনি ঘোরাঘুরি করেন, কিন্তু কেউ তার কাছে গেলেই আবার দূর দূর করে তাড়িয়ে দেন। সুরাইয়া বেগম জানতেও পারেন না ওই ঘরের ভেতরেই কবর দেয়া হয়েছিল একটি মেয়ের। শুধু তার স্বামীর পাগলামি আচরণ ধীরে ধীরে বাড়তে থাকে। এক একদিন ঘুমের মাঝখানে দুঃস্বপ্ন দেখে প্রচন্ড ভয় চিৎকার করেছে সলিম চৌধুরী। এই অভিশাপ থেকে তার মুক্তি নেই। যতদিন বেঁচে থাকবেন, ঘরে বাইরে ঘুমে জাগরণে তাকে তাড়া করে ফিরবে কুলসুমের অচিত আত্মা। একদিন গভীর রাতে সুরাইয়া যখন ঘুমে অচেতন, ধীরে ধীরে ছাদের কান এসে গিয়ে দাঁড়ালেন সলিম চৌধুরী। কেউ কিচ্ছু জানতে পারল না। পরদিন সকালে সবাই তার লাশ পেল। তিনি নিজেই পাগল হয়ে ঝাঁপ দিয়েছিলেন নাকি কুলসুম তাকে হত্যা করেছিল জানা গেল না, কিন্তু সুরাইয়া বেগম তখন অন্তঃসত্ত্বা।
কান্নাকাটি করো না, স্বামীর ভাগ্য সবার থাকে না মা, ছেলেটাকে ঠিকঠাক মানুষ করতে হবে, আরো কত দায়িত্ব তোমার উপর। এই বাড়িতে কেউ বাঁচবে না,
শুধুই ধ্বংসের ইতিহাস। এই জমিদার বাড়িতে কেউ থাকতে পারেনি। জমিদারের বংশধররা একে একে অপঘাতে মরেছে। মরার আগে সবারই কথা ছিল একই রকম, আচরণ ছিল একই রকম। কুলসুমের প্রেতাত্মা তাদেরকে দেখা দিত, কিন্তু জমিদারের বংশধর ছাড়া আর বাইরের কোনো লোক কখনোই দেখেনি কুলসুমকে। কিন্তু সবাই একসময় জেনে গেল এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে কেউ বাঁচতে পারবে না। তাই একে একে জমিদার পরিবারের লোকজনেরা বাড়িটা থেকে সরে পড়ল। আর অভিশপ্তের বাড়িটা কেউ কোনোদিন কিনতেও চায়নি। বহু বছর ধরে বাড়িতে পড়ে রইল একইভাবে। আর এতকাল পরে সোহান এসে মুক্তি দিল সে অশরীরে আত্মাকে। কুলসুমকে দেখতে পেয়েছিল সোহান, কিন্তু প্রচণ্ড সাহসে সোহান ভয় পায়নি, বরং কুলসুমের গল্প শুনে তার চোখ থেকে পানি পড়েছে। অসম্ভব নরম মনের এই ছেলেটি কিভাবে বেঁচে গেল কুলসুমের রোষের হাত থেকে? হয়তো সোহানের মনটা কত নিষ্পাপ তা বুঝতে পেরেছিল কুলসুম। সে চাইনি বিনা অপরাধে সোহানকে হত্যা করতে, বরং চেয়েছিল নিজের মুক্তি। শান্তিতে ঘুমাবার জন্য একটা কবর চেয়েছিল সে। সোহানকে মেরে ফেললে তো আর ওই কঠিন দেয়াল থেকে মুক্তি পাওয়া সহজ হতো না তার জন্য। আর কেউ তো কখনো এভাবে খুঁজেও বের করতে আসেনি তাকে। সবকিছু শেষ হয়ে গেছে, মামা বাড়িতে ফিরে আসে সোহান। মামাদের মুখ থমথমে। এভাবে এত বড় ঝুঁকি নিয়ে সবাই আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে সোহানের জন্য। সোহান কারোর সাথে কোনো কথা বলল না। তার মন প্রচণ্ড খারাপ, কুলসুম মুক্তি পেয়েছে, কিন্তু তবু কেন শান্তি পাচ্ছে না সোহান? মনে হয় যেন কোনো প্রশ্নের উত্তর যেন এখনো বাকি রয়ে গেছে। সেদিন রাত্রে ঘটে এক অদ্ভুত ঘটনা। সোহান আবারও স্বপ্নে দেখে।
কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে কি আমাকে বলো। কিভাবে সাহায্য করতে পারি তোমাকে বলো আমাকে, কি হয়েছে, কাঁদছো কেন? এই কোথায় গেলে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না তো, সামনে আসো আমার। কি হয়েছে আমাকে বলো একটু, সামনে এসে বলো আমার। কোথায় তুমি, কোথায় গেলে তুমি? এই তুমি তুমি আমার সামনে এসে বলো, কি হয়েছে কি তোমার বলো, আমাকে খুলে বলো।
খুব চিন্তিত সোহান সিদ্ধান্ত নেয় আবার সেই বাড়িটাতে যাওয়ার। কাউকে কিছু না জানিয়ে সে চলে যায় সেখানে। বাড়িটাতে ঢুকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। হঠাৎ তার মনে হয় সে উপরের একটা ঘর থেকে কান্নার শব্দ পাচ্ছে, কিন্তু ঢোকার সাথে সাথে কান্না থেমে যায়। সোহান একটা পুরনো আলমারি দেখে। বহু কষ্টে আলমারিটা সরাতেই সে দেখতে পায় একটা ছবি, ধুলো ময়লায় কালো হয়ে যাওয়া বিশাল আকৃতির একটা অয়েল পেন্টিং। প্রায় নষ্ট হয়ে গেছে, তবু চেহারাটা বোঝা যায়। একজন জমিদার অভিজাত পোশাকে আরাম কেদারায় বসে আছে, এবং জমিদারের চেহারাটা দেখতে একেবারে সোহানের মতো। হতভম্ব হয়ে গেল সোহান, তার ধাঁধার শেষ প্রশ্নের উত্তর মিলে গেছে। সে এখন বুঝতে পারছে কেন কুলসুম অন্য কাউকে নয় তাকেই দেখা দিত। সোহানের পুরো নাম সোহান হাসান চৌধুরী, এবং সে সলিম চৌধুরীরই বংশধর। অনেকক্ষণ চুপ করে ছবিটা হাতে নিয়ে বসে থাকে সোহান। তার কাজ এখনো শেষ হয়নি। কুলসুম মুক্তি পেয়েছে তা ঠিক, কিন্তু যে কলঙ্ক মাথায় নিয়ে সে মারা গিয়েছিল তা তো মোচন হয়নি। সবাই চিরকাল কুলসুমকে কলঙ্কিনে জেনে এসেছে, কিন্তু সে তো যোগ্য ছিল জমিদারের পরিবারের স্ত্রী হবার। বিনা অপরাধে সে অনন্তকাল ভোগ করেছে চরম অগৌরব, কলঙ্ক। তাদের বংশের এই অভিশাপ দূর করার উপায় একটাই, আর তা হল কুলসুমের এই কলঙ্ক মোচন করা। সোহান ফিরে গেল মামার বাড়িতে সেই ছবিটা নিয়ে। কুলসুমের হাতে যে সোনার বালাটা ছিল ওটা সোহান নিজের কাছে কিভাবে রেখে দিয়েছিল। সোহান এবার তার মামাদের কাছে জানতে চাইল তাদের বংশের ব্যাপারে। কুলসুম হত্যার কাহিনী কেউ কখনো জানতে পারেনি, কিন্তু তার বংশের ছেলেরা যে পাগল হয়ে মারা যেত তা দেখেছে সবাই। সোহানের বাবাও নাকি একইভাবে মারা গিয়েছিল। সলিম চৌধুরী ছিলেন সোহানের দাদার বাবা। অনেক অনেক আগে সোহানের দাদা মারা যাবার পরপরই ওই বাড়ি পরিত্যক্ত হয়। এমনকি সোহানের মামারা এটাও জানত না যে সোহানি ওই বাড়িতে উত্তরাধিকারী। ওই এলাকার মানুষ তো কিছুই জানতে পারেনি, তারা শুধু ভয়ঙ্কর ভেবে এড়িয়ে যেত ওই বাড়িটাকে। আজ এতকাল পরে সোহান সব ইতিহাস খুলে বলল সবাইকে, জানিয়ে দিল বহুকাল আগে এখানে একটি মেয়ে যে কলঙ্ক মাথায় নিয়ে হারিয়ে গিয়েছিল তার পেছনে ছিল তার পরিবারের অপরাধ। এত বছর পর এখন হয়তো আর কারোরই কিছু করার নেই, কিন্তু একটা কাজ সে করতে পারে, বাড়িতে ভেঙে সেই জমিটার দাম দিয়ে একটা এতিমখানা প্রতিষ্ঠিত করলো সোহান। আর সেই এতিমখানার নাম রাখা হলো কুলসুমের নামে। শান্তি পেল কুলসুমের আত্মা আর অভিশাপ মুক্ত হলো সোহান। অবশেষে কুলসুমের আত্মা শান্তি পেল এবং অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেল সোহান এবং সোহানের পরবর্তীতে যে প্রজন্ম আসবে তারা। খুব ইন্টারেস্টিং গল্প, ভীষণ অদ্ভুত ভয়ের রহস্যের সবকিছুই আছে, টুইস্টেড মার্ডার হরর আর কি বলবো, মিস্ট্রি, মানে একবারে একটা টোটাল প্যাকেজ আজকের এই গল্প। এবং এরকম অনেক ঘটনা, যে ছবিটার কথা বললাম, এরকম কিন্তু অনেক গল্প আমরা পড়েছি অনেক কিছু, কিন্তু রেডিওতে কখনো এরকম আয়োজন বা এরকম গল্প শুনতে কেমন লাগবে তা কখনো আমি নিজেও শুনিনি, এবং আজকে শুনে সেটা অনুভব করলাম যে ফ্যান্টাস্টিক। আমি বলবো এক কথা, আমার আয়োজন বলে না, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আমি তৈরি করার সময় আমি ছিলাম, অনেক সময় কিছু কিছু সময় তো থাকতে পারি না, স্পেশাল ন্যারেশনের সময় তো আমাকে থাকতেই হয়, তার আগে যখন স্ক্রিপ্ট পেলে, তারপর আমার শোনার পরে মনে হচ্ছিল যে আমি এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে। তো আমি প্রথমেই কুয়াশার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই, সাউন্ডের খালিদকে, স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ, সিফাত মাহমুদকে ধন্যবাদ, খালিদকে ধন্যবাদ, এবং যারা অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে সোহান এবং সলিম চৌধুরী, দুটো চরিত্র নিয়ে অভিনয় করেছেন জামান সাইফ, সাইফকে, এবং কুলসুমের চরিত্রে অভিনয় করেছেন বন্যা, তাকে সাকিব ফারজানা আমাদের অভিনয় অংশের পুরো নির্দেশনা দিয়েছেন এবং এখানে অভিনয় করেছেন, সিফাত মাহমুদ অভিনয় করেছেন, তুষার, মিলু, কাঞ্চন, রনি, লোবান, সাফিন, মঞ্জু এবং জাহিদ, এদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শারমিন, ব্রতি এবং এবিসি রেডিওর সবাই। আর বন্ধুরা, এখন কে কি লিখেছেন, কি অবস্থা, কার কেউ ভয়ে কি ফিট হয়ে গেছে নাকি এখনো আছে, কেউ হয়তো কাঁপছে, কেউ বাতি জ্বালিয়ে রেখেছে, কি করছে বতি, দেখো তোমাকে কি লিখে পাঠিয়েছে, পড়ো তুমি, তারপরে আমি পড়ছি।
লিখেছে আমাদের ইসলাম স্যার, সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড থেকে, টিভি রুমে একা বসে কুয়াশা শুনছে আর ডিসকভারি চ্যানেলে সুপার ন্যাচারাল যে একটা প্রোগ্রাম হয় দেখছে,
গুড কম্বিনেশন,
সব মিলিয়ে হরিবল ফিলিংস, ভয় লাগছে কিন্তু তারপরও শুনতে ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, আশরাফ আলী চিটাগাং থেকে, কি ভয়ঙ্কর, এটা অত্যন্ত ভয়াবহ একটা ঘটনা ছিল এবং সে প্রচন্ড ভয় পেয়েছে। আর লিখেছে আমাদের আরেক বন্ধু, নিজের নামটা কুয়াশার আড়ালে হারিয়ে ফেলে, সে জানতো যে এটা একটা ভূতের গল্প, এটা শুনে ভূতের গল্প না, রবিন মার্মা আজকের গল্পটা অসম্ভব সুন্দর হয়েছে, এবং উমং মাদারবান থেকে, সেও নাকি স্বপ্ন দেখে এরকম, তো
যদি স্বপ্ন দেখে থাকো তাহলে চেষ্টা করো সে স্বপ্নের পেছনে যে রহস্যটা আছে সেটা কি, খুঁজতে থাকো না, দেখো হয়তো কিছু কেউ পেয়েও দিতে পারো।
নিজাম ই হামসা, চাঁদনির গল্প অন্য সব গল্পকে হার মানায়, আর আজকের আজকের গল্পটা পুরোপুরি ভিন্ন চাঁদনির গল্পের সাথে, আজকের গল্পের কোনো মিল নেই। লিখেছে মনি, ফ্যান্টাস্টিক, অসম হয়েছে, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। জুনায়েদ লিখেছে আজকের শোটা অনেক সুন্দর এবং অনেক ভয়ঙ্কর, চরম
একদিন লিখেছে আঁকি লাপু, আর আমি 11 ইয়ার্স ওল্ড, কিছু বলার নেই আমার,
একদম শেষে এসে জানিয়ে। ওয়াসি বলছে গল্পটা শুনে ভয়ে আত্মা কাঁপছিল। আর রানা জানতে চায় লস্ট রুম সিনেমাটা আমরা দেখেছি কিনা, আমি তো এখনো দেখিনি
লস্ট রুম, আমি বোধহয় দেখেছি আমার যতদূর মনে পড়ে, কারণ আমার কাজই হচ্ছে এইসব ছবি খুঁজে খুঁজে দেখা, আগে থেকে আমার এটা দেখার অভ্যাস
মাঝে মধ্যে আমার যেটা হয়, এটা আমার সাথে খুব বেশি হয় যে সিনেমা দেখি কিন্তু নামটা পরে মনে হয় একটা সিনেমার নামের সাথে আরেকটা সিনেমার নাম।
আচ্ছা, জোডি ফস্টারের একটা কি ছবি ছিল তোমার মনে আছে যে এটা, আমি
স্ট্রং ইয়ে
তার মেয়ে এবং সে একজন ছিল সেখানে
আটকা
আটকা পড়ে যায়, রবারি করতে আসছি, নাম ছিল আচ্ছা কোনো বন্ধু প্লিজ হঠাৎ করে মানে এটা আসছে কিন্তু মনে আসছে না, প্লিজ লিখে পাচ্ছেন আমি খুব খুশি হবো, সেটা আমার ফ্যান পেজও হতে পারে, এবিসি ফ্যান পেজও হতে পারে বা এটা ইন্টারভিউ হতে পারে।
ধন্যবাদ জানিয়েছে। আর আশিক বলছে পান্তপুর থেকে, টোটাল প্যাকেজ। আর নিশু উত্তরা থেকে, খুব ইন্টারেস্টেড এবং খুব বেশি
রিয়েলি গ্রেট ভূত এফ এম কে হার মানাবে, ফার্স্ট এসএমএস পাঠান পড়বে, কিন্তু আমাদের অন্য কোনো কারোর সঙ্গে কত কথা বলতে পারবো না, আমি ভূত এফএম আজ পর্যন্ত শুনিনি, সুতরাং আমার বলার কোনো আমি কোনো মন্তব্য করতে পারলাম না।
আরাধ্য লিখেছে ফার্ম গেট থেকে, ভয় আজকে ঘুমাতে পারবে না, বেশিক্ষণ নেই আর খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করতে করতে ভয় কেটে যাবে। অধরা লিখেছে গল্পটা ভীষণ ভালো হয়েছে, মোস্তাকি মাহা জান্নাত শনি রাস্তা থেকে, অসাধারণ একটি গল্প লিখেছে আমাদের তিতু খান, জটিল মনির আহমেদ 2010 এর ইন্ডিয়ার এফএম শুনতো না, ওখানে আমাদের ওখানে এই ধরনের কিন্তু ঠিক এরকম না, এরকম কাছাকাছি একটা আয়োজন শুনতো কিন্তু সেটা আমাদের মতো এত সুন্দর হতো না।
এবার সেটা আমাকেও সে লিখে পাঠিয়েছে, এর মধ্যে আরেকজন লিখে পাঠিয়েছে যে মানে কুয়াশার সঙ্গে আকাশ পাতাল তফাৎ, সেখানে এফএম এরকম একটা আয়োজন হয়, কি একটা নাম আমার ঠিক সঠিক মনে নেই, কুয়াশার তুলনা সেটা কিছুই না।
তবে একটা জিনিস আমি বলতে চাই যে যদি অন্য কোনো আয়োজনের সাথে বন্ধুরা এই আয়োজনটা মেলানোর চেষ্টা করে তাহলে সেটা হবে অনভিপ্রেস কাকতাল মাত্র, আর এটা কোনো ভূতের আয়োজন নয়, এটা পুরোটাই রহস্যের ব্যাপার, সে রহস্যের ভিতরে,
ভূতের ভিতরে রহস্য থাকে, খুনের ভিতরে রহস্য থাকে, আবার অদ্ভুত যেরকম মাকড়সার রস আমরা সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পটা আমরা শুনিয়েছি, আর সেটাও কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি একটা রহস্যের ব্যাপার, যেটা আমরা কেউ ভাবতেও পারিনি যে এরকম ঘটনা ঘটতে পারে, ট্যারান্টুলা নামক একটা মাকড়সার রস দিয়ে নেশা করা যায় সেটা জানি, কিন্তু দোয়াতের কালির সঙ্গে সেটা মিশিয়ে সেটা মুখে কলমে সেটা সে পদ্ধতিটা সেটা কি রহস্যজনক, কি ইন্টারেস্টিং, মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং ব্যোমকেশ বক্সী আমার খুব প্রিয় একটা ডিটেকটিভ চরিত্র লাইক ফেলুদা, এবং আরো আছে আগাথা ক্রিস্টি, একুশ পোয়ারো এবং অনেক অনেক মিস মার্পল। তো আমরা ভবিষ্যতে কিন্তু মাঝে মাঝে হঠাৎ এরকম খুব বড় যারা রহস্যের লেখক রয়েছেন, রহস্যের গল্প লিখেছেন, শার্লক হোমস হতে পারে, আমরা সেটা প্রচার করব।
আসলে বন্ধুদের মাঝে মাঝে প্রশ্ন থাকে ঘটনা কি রিয়েল নাকি, আমরা ফ্যাক্ট যেরকম প্রচার করি সেরকম ফিকশনস প্রচার করব, এটা আমরা ডিসিশন নিয়েছি, তবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং তোমরা আসলে গল্পগুলো শুনলেই বুঝতে পারবে যেগুলো সত্যি ঘটনা সেগুলোর সাথে তো উপযুক্ত প্রমাণ, এবং আমরা চেষ্টা করি রিলেটেড মানুষজনকে নিয়ে আসতে,
এবং আমরা কিন্তু অনেক ইন্সপায়ার করেছি লিখবার জন্য, এবং আমি খুবই মানে যেটা পেয়েছি সেটা মানে আশাতীত বেশ কিছু গল্প পেয়েছি আমি, এবং তারা লিখেছেন যে আমরা ইচ্ছে করলে একটু মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি গল্পের খাতিরে, যেহেতু নাটকীয়তা থাকে, নাটকের অংশ থাকে, সেগুলো তো তারা লিখে পাঠেনি, সেটা আমাদেরকে তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে কিছু তো কনসিডার করতে বলেছেন আমাদের, তারা করবেন বলেছেন এবং আমরা ডেফিনেটলি করবো, এবং আগামী সপ্তাহে আমরা যে গল্পটা প্রচার করবো রহস্যের গল্প সেটা একজন বন্ধু আমাদেরকে পাঠিয়েছেন, আর সেই নাম তার নামটা আজকে বলবো না, তার ঘটনা যেদিন আগামী সপ্তাহে সম্প্রচার করা হবে, কিন্তু তাকে আমরা ব্যক্তিগতভাবে জানিয়ে দেবো যে আপনার গল্প বা আপনি যে কাহিনীটা পাঠিয়েছেন সেটা সত্যি কাহিনী, সেটা আমরা আগামী সপ্তাহে সম্প্রচার করবো, বন্ধুদের আগেই জানিয়ে রাখছি, এবং যারা ইন্টারেস্টেড কুয়াশায় গল্প পাঠাতে তাদেরকে দ্রুত একবার জানিয়ে দাও আমাদের ইমেল আইডি অ্যাড্রেসটা।
হ্যাঁ, প্রথমে জানিয়ে দিচ্ছি ঠিকানা যেটা সেটা ইমেইল অ্যাড্রেসটা, সেটা কুয়াশা kuashaefm8920@gmail.com, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে লিখে অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে হবে, এবং যদি কেউ হার্ড কপি পাঠাতে চাও তাহলে এবিসি রেডিও 99 কাজী নজরুল
ইসলাম, কিন্তু আমার ফ্যান শুধুমাত্র আমার ফ্যান পেজের ইনবক্সে পাঠাতে পারবে, এবিসি ফ্যান পেজ ইনবক্সে না, সেটা হচ্ছে আমার আমার ইনবক্সে পাঠাতে হবে গল্পটা
অ্যাটাচমেন্ট
আকারে। আর আজকে সেটা খুব ভয়ঙ্কর সাদ লিখেছে, আর প্রচুর ওটা বাবা রে কখন পড়বে এগুলো, আর এমডি মোহাম্মদ সাব্বির হোসেন সাগর লিখেছে আপু খুব ভয় পেয়েছি ঘুমে ঘুমাতে যেতে পারবো না, আকাশ কপিল লিখে পাঠিয়েছে অদ্ভুত সব শব্দগুলো খুব ভালো লাগছে, বেস্ট স্টোরি, অনেক ভয় লাগছে আপু আঁখি দিয়ে লিখেছে, আর নিয়মহীন রেদওয়ান কিছু বলার নেই এটা লিখেছে,
ওয়ারফিয়ান খান লিখেছেন, আজকের গল্পটা যেন পরিপূর্ণতা পেল। আচ্ছা, জোমাইদুল হাসান লিখেছে, আজকের গল্পটা খুবই মজা পেয়েছি। কাজী সাদাব লিখেছে, স্টোরিটা কি রিয়েল, অনেক মজা লাগলো, স্টোরিটা কি ফিনিশ? হ্যাঁ, স্টোরিটা ফিনিশ। এম এইচ ফরহাদ লিখেছে, শেষটা অনেক ভালো লেগেছে আপনি। ইমন খান লিখেছে, আপু তুমি টিকটিকি ভয় পাও, প্লিজ অ্যান্সারটা বলো। ইটস রিয়েলি ব্যাড ইমন খান, কেউ যদি কারো কোনো ফোবিয়া থাকে সেটা মনে করিয়ে দিতে হয় না। সেদিন আমি একটা ছবি দেখছিলাম হঠাৎ করেই, টিভি খুলে, টিভি আমার একদম দেখা হয় না, আর রেডিওতে কাজ করি বলে আরো দেখা হয় না। মাঝে মাঝে রাতে যখন কাজ করি, তোমাদের সঙ্গে ফেসবুকে তোমাদের সঙ্গে চ্যাট করি, তখন মাঝে মাঝে টিভি খুললে হঠাৎ দেখলাম একটা ছবি হচ্ছে, ছবিটার নাম এক্সথার ডায়ান, ছবিটা দেখো পারলে। এবং সেই ছবিতে টিকটিকির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বলবো একটা বিশেষ চরিত্রে টিকটিকি অভিনয় করেছে। এবং সেটা দেখে আমার সবচেয়ে আমার সে পেটনি দেখেও ভয় লাগেনি যতটা ভয় পেয়েছি আমি টিকটিকি দেখে। ও মাই গড। তো আমি মনে করছি আমার কোনো গল্পের মধ্যে কোনোদিন আমি আর যাই রাখি এই এই পোকাটা আমি রাখবো না। তো সরি, যারা টিকটিকি সম্পর্কে আমাকে কিছু লিখে পাঠাবে, দে উইল বি জাস্ট ব্যান ফ্রম মাই ফ্যান পেজ, মানে আই টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি অ্যান্ড অনেস্টলি। আচ্ছা, কে কাক কে থাকে, কি থেকে কি হলো বুঝতে পারিনি, এরকম হবে বোঝাতে বুঝতে পারিনি এটা, আচ্ছা আশা করতে পারিনি। আচ্ছা, অনেক সে বোধহয় অনেক খারাপ লাগছে। ফরহাদ লিখে, এম এইচ ফরহাদ লিখে পাচ্ছি, নীল আকাশ মেঘ লেগেছে, আমি আর লাইট অফ করে শুনতে পারলাম না, তাই লাইট অন করে শুনছি। এগুলো সব বেশ কিছু চলাকালীন সময় এসছে, আমি এখন করে দিচ্ছি। অর্ণব আহমেদ লিখেছে, আশা, আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, এত ইন্টারেস্টিং স্টোরির মাঝে এত ব্রেক নিলে না নিলে কি হয়? খুব কম ব্রেক নিয়েছি, এরপরেও যদি বলো যে ব্রেক, তাহলে তো আমার মনে হয় আমাদের আমার ব্রতির মাথা আমি ব্রেক করি, আমার মাথা ব্রতি ব্রেক করে দিয়েছে, আর কিছু বলার নেই আমার। কারণ চতুর্দিকে ঈদের শপিং এর জমজমাট একটা ব্যাপার চলছে, পরিবেশ চলছে, রাস্তাঘাট বন্ধ, বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, মিস করে গেছে। কিন্তু যারা মিস করে গেছে তারা ডেফিনেটলি আর্কাইভ থেকে ডাউনলোড করে শুনতে পাবে। কিন্তু টাটকা মাছের যে স্বাদ বা টাটকা শাকসবজির যে মজা, বাসিতে খেয়ে কি সে মজা পাওয়া যাবে? তাই সবসময় যখন কুয়াশা সম্প্রচার করা হবে তখনই শুনতে হবে। এবং আমি কিন্তু কথা দিতে পারছি না যে আমরা নেক্সট সংগ্রহশালায় কুয়াশার পরবর্তীতে আমরা দেবো কি দেবো না, এমনও হতে পারে আমরা শুধু একদিনই প্রচার করবো এবং তোমাদেরকে থাকতে হবে সেদিন শোনার জন্য।
আবার যারা মনে করছো যে বারোটার খবরের পরে কুয়াশার যে কাহিনীর অংশটা সেটা শুরু হবে, সেটাও নাও হতে পারে, তখন
আগেও হয়ে যাবে।
সপ্তাহে আমরা
একটু গল্প করেছিলাম, আগে হয়ে গেছে, সুতরাং ভেরি আনপ্রেডিক্টেবল। কুয়াশার গল্পের মতোই কুয়াশার আয়োজন, কখন যে শুরু হবে বলা যায় না, কখন যে শেষ হবে তাও বলা যায় না। এমনও হতে পারে হয়তো আমরা একদিন তিনটা পর্যন্ত চালিয়ে যেতে পারি কুয়াশার আয়োজন। ইট ডিপেন্ডস অন স্টোরি আর টাইমের উপরে।
আচ্ছা, শারমিন আমাদের নিয়মিত বন্ধু সান আরশাদ দুবাই থেকে,
হাই সান আরশাদ,
পুরো গল্পটা রহস্যের রসে ভরা ছিল, অসম এবিসি রেডিও এবং কুয়াশা টিমকে ধন্যবাদ আমাদেরকে, এবং স্পেশালি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছে।
ইউ আর মোস্ট ওয়েলকাম।
মাহবুব আশরাফ আছে সেগুনবাগিচা থেকে, শেষ পর্যন্ত ভালো লেগেছে, তবে আচ্ছা শেষ পার্টটা তার পছন্দ হয়নি, কারণ স্যাড থিংস ব্যাড গোয়িং টু, আমার সেটা সে বেশ কিছুক্ষণ আগে সব একটা দেখে লিখেছিল, শেষ পর্যন্ত কিন্তু স্যাড ছিল
না, একটা পরিণতি হয়েছে, আত্মাটা শান্তি পেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা।
প্রচুর বন্ধু, প্রচুর কথাবার্তা, মিম লিখেছে আমাদেরকে, আজকে গল্পটা ভয়ঙ্কর হলে অনেক ভালো লেগেছে। আর ফার্মাসিস্ট রাহাত দিলু রোড থেকে জানতে চায় সোহান ভাইয়ের প্রেজেন্ট কন্ডিশন কি।
সোহান ভাইয়ের প্রেজেন্ট কন্ডিশন, সে স্ত্রী পুত্র নিয়ে নিউ ইয়র্ক শহরে খুব ভালোভাবেই আছে,
কারণ শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সলিম চৌধুরী, মানে সলিম চৌধুরীর
সোহান চৌধুরী কি করছে তার এত কথা জানতে গেলে তো পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, তাহলে তো পরের গল্পে নতুন গল্পে আর যাওয়া যাবে না।
ওটা তো রহস্যই কিছু নয়, সোহান চৌধুরী ঠিকঠাক মতো রহস্য উদ্ঘাটন করলো,
এটা এত পর্যন্ত যথেষ্ট।
আর লিখেছে আমাদের কক্সবাজার থেকে সামিরা, অনেক সুন্দর তুর্য লিখেছে, ও মাই গড হোয়াট আ স্টোরি, থ্যাংক ইউ কুয়াশা। পিয়াল অসম স্টোরি বলেছে সিয়াম বেলি রোড থেকে, একই কথা বলেছে, আজকের গল্পটা অসম হয়েছে। আর সুমন বলছে যে এর মধ্যে সোহানের তার মায়ের সাথে কথা হয়নি কেন,
কথা হয়নি, আমরা একবার
আমরা বলেছি কি আমরা কি জানি, আমরা যত এখানে গল্পের আমি আমার বলার কিছু নেই তাহলে আমরা মনে হয় একটা ছবি করে ফেলি, আমরা ডাবল এক্সপোজার নামে একটা আয়োজন করতাম, সেখানে ছবি চলতাম, আমরা কথা বলতাম,
অনেক অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ জানিয়েছে এটার জন্য আমাদেরকে। জন বলছে আনবিলিভেবল, সবকিছু বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। চট্টগ্রাম থেকে নাইম বলছে অনেকদিন পর আমাদের খুদে বার্তা দিয়েছে এবং ভালো লেগেছে জানিয়েছে, শুনুন প্রচুর খুদে বার্তা।
আচ্ছা এখন আমি একটু পড়ি ফ্যান পেজে যেগুলো আছে। আচ্ছা এমডি সাব্বির হোসেন সাগর লিখেছে, আপু খুব ভয় পেয়েছি ঘুমাতে যেতে পারবো না। কাজী শাদাব লিখেছে, আপু মজা লাগছে। আর ইউসুফ হাবিব লিখেছে, সে আমাকে হাই জানিয়েছে, এনিওয়েজ হাই। আর কাজী আবার কাজীর সাথে অনেকগুলো লিখেছে। নিয়মহীন রেডওয়ান লিখেছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। অনেক ভালো লেগেছে লিখেছে আখি দে। আরো কে লিখেছে আমি একটু দেখে নিচ্ছি, তুমি এবিসি ফ্যান পেজ একটু বের করো, সেখানে কি আছে এখন দেখব।
এবিসি ফ্যান পেজে লেখা পড়তে গেলে আজকে রাত পেরিয়ে যাবে।
তারপরে মানে
আমাদেরকে লিখেছে আরামিন হাবিব, এটা কোথাকার কাহিনী জানতে চায়, লিখেছে আমাদেরকে অমিত শান। স্টোরিটা অনেক ভালো লেগেছে হাবিবুল্লাহ হাবিব, চরম একটা মিক্সড কাহিনী, কষ্ট লেগেছে, ভয়ের চেয়ে বেশি খারাপ লেগেছে মেয়েটির জন্য। আর আফটার লাভ, ঘুমাতে চাই না তাহলে সেরিটা করতে পারবো না। আর প্রিন্স সাগর বলছে, ওয়াও মাই স্টোরি, কিন্তু ভয় লেগেছে। আশরাফুর রহমান, ভূতের সাথে রহস্য পছন্দ করো তাহলে। আচ্ছা ভালো বিজ্ঞাপন ছিল। বাজিদ মুস্তফা ফয়সাল, খুব অসাধারণ লেগেছে আজকের কুয়াশা, গল্পটা সত্যি হোক আর কাল্পনিক হোক, তার কাছে সোহান চরিত্রটা অসাধারণ লেগেছে আর সে বিন্দু মাত্র ভয় পায়নি। আজকের এই আয়োজন শোনার পর সে পুরোপুরি কুয়াশার মানে আগে বোধ একটু কম ভক্ত ছিল,
আগামীতে আরো বেশি ভক্ত, চিন্তা করো না, অপেক্ষা করো।
আর জানতে চায় বাজিদ মুস্তফা ফয়সাল, নিদারাবাদ হত্যাকাণ্ড কি ব্রাহ্মণবাড়িয়া জেলা নিদারাবাদের ঘটনা? আর এটা সংগ্রহশালা থেকে কিভাবে খুঁজে পাবে জানতে চায়, সংগ্রহশালায় এবিসি রেডিও বিডি ডট এফএম, সেখানে গিয়ে সংগ্রহশালায় কুয়াশার পার্ট এবং
ডাউনলোড করে তুমি শুনতে পারবে।
আচ্ছা লিখেছে আকবর আলী, সোহান ভাইয়ার মামাদের এখন কি অবস্থা সেটা জানতে হলে
যেতে সোহান ভাইয়ের মামা বাড়ি যেতে হবে।
আর সাকা সালাদিন বলছে, ছোটবেলা দাদুর মুখে ভূতের গল্প শুনতাম, আজ অনেকদিন পরে শুনে খুব ভালো লেগেছে।
মোস্তফা জামাল রাকিব লিখেছে, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং, অসাম, জটিল স্টোরি, থ্যাংক ইউ সো মাচ মোস্তফা জামাল রাকিব।
আর আফটার লাভ বলছে, এত সাহস নিয়ে বসেছিলাম, খুব বেশি খরচ হলো না,
ঠিক আছে। অনেক চমৎকার একটা গল্প আজকে বা রহস্যের গল্প আজকে আমরা শুনলাম কুয়াশাতে, আগামীতে আরো চমৎকার চমৎকার এবং আরো ভয়ঙ্কর আরো রহস্যময় গল্প নিয়ে আসার প্রতিশ্রুতি জানিয়ে আজকে আমি শারমিন
এবং আমি প্রতি
বিদায় নিচ্ছি। কেউ ভয় পাবে না, মানে নির্ভীক চিত্তে ঘুমোতে যাও। শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.